exclusively on FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
শীতের রাতে বলা যায় এক অর্থে, যদিও সে অর্থে শীতটা এখন পর্যন্ত অতটা জেঁকে বসেনি, কিন্তু ঢাকার বাইরে থেকে যারা শুনছেন তারা কিছুটা হলেও এই শীতের রাত যে ব্যাপারটা আমি বলছিলাম সেটা কিছুটা হলেও টাচ করতে পারবেন। খুব ভালো লাগে যে এই অনুষ্ঠানে বসে বছরের পর বছর পার করে দিলাম, শীত বুঝেছি, গ্রীষ্ম বুঝেছি, নরম বুঝেছি, গরম বুঝেছি, বছরের ছয়টা ঋতুকে অন্যভাবে দেখেছি, আনন্দ দেখেছি, বেদনা দেখেছি এবং জীবন গল্প যে বহত নদীর মতো আমার সামনে দিয়ে চলে গেছে সেগুলো দেখেছি। আজকের এই গল্পটা শুরু করবার আগে একটু অনুভবই শুরু হয়ে গেল বলা চলে। আমার সামনে যিনি বসে আছেন, নামটা কি বলছিলেন যেন?
মোহাম্মদ মাসুম হোসেন।
মাসুম, মাসুমকে আমি বলছিলাম যে আপনি যে জীবন গল্পটা এখানে নিয়ে এসছেন সেই গল্পটা আমি যদি প্রথম দিকে শুনতাম তাহলে আমার গা শিউরে উঠত, আজকাল কেন জানি মনের উপরে দাগ কাটতে চায় না। তো এটাই হয় আসলে, যে শহরে কোনোদিন মারামারি হয়নি, কোনোদিন কোনো অপরাধ ঘটেনি, সেই শহরে যদি কোনো এক ব্যক্তি খুন হয় তাহলে শহরের প্রত্যেকটি মানুষের মনে সেটার বিষাদময় ছাপ পড়ে। কিন্তু যেই শহরে প্রতিনিয়ত খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, যেই শহরে প্রতিনিয়ত বোমাবাজি হচ্ছে, সেই শহরে যদি খুন হয় তাহলে স্বাভাবিক জীবন বোধহয় তেমন একটা ব্যাহত হয় না। তো আমার এই হ্যালো 8920 হয়ে গেছে এরকম একটা শহর যেখানে মানুষের দুঃখ, কষ্ট, বেদনা, নির্যাতন, নির্মমতা এত বেশি এসেছে, সমাজের রিয়েল সিচুয়েশনটা এত বেশি রিফ্লেক্ট হয়েছে যে একজন মানুষ যখন তার নির্মমতা নিয়ে লাখ লাখ মানুষের সামনে হাজির হন, পরের সপ্তাহ আসতে আসতে সেই মানুষটাকে আমরা ভুলে যাই। খুব বিখ্যাত একটা গল্প পড়েছিলাম এবং সেই গল্পটা দিয়ে আজকের এই অনুষ্ঠানটা শুরু করতে চাই। সম্ভবত মধ্যপ্রাচ্যের কোন একটি দেশের গল্প। সেই গল্পের ব্যাপারটা ছিল এরকম যে একটা পরিবারে একজন মানুষ মারা গেছেন, সেই পরিবারের মানুষজন খুব কান্নাকাটি করছে এবং ভেতরে ভেতরে এক ধরনের পাশবিক আনন্দ তারা উপভোগ করছে। কারণটা ছিল যে ওই পরিবারটা ছিল অতি দরিদ্র, সপ্তাহান্তে তাদের ঘরে কখনো মাছ মাংস জুটত না, তারা একবার অন্তত পেট পুড়ে খেতে পেত না। কিন্তু তারা যে কমিউনিটিতে বসবাস করত সেই কমিউনিটির একটা সিস্টেম ছিল, সেই সিস্টেমটা হচ্ছে কোনো পরিবার যখন কেউ মারা যায় ওই পরিবারের সাত দিন চুলোতে আগুন ধরাতে হয় না, ওই সাত দিন কমিউনিটির লোকজন তাদেরকে ভরপেট খাবার দেয়। তো ওই পরিবারের যে একজন মারা গিয়েছে সেটার যেরকম মাতম ছিল ঠিক একইভাবে মনের ভিতরে একটা পাশবিক আনন্দ হচ্ছিল যে সাত দিন তো অন্তত খেয়ে পড়ে ভালো করে বাঁচতে পারব। তো আমাদের হ্যালো 8920-র যে জীবন গল্প সেটা এক অর্থে আমি সবসময় বলেছি, এখনো বলি, বারবার বলবো, সবসময়ই বলবো, যেটা কোনো বিনোদনমূলক অনুষ্ঠান না, কিন্তু এই কথাটাই বোধহয় সবচেয়ে বড় বিনোদন কখনো কখনো মনে হয়। এবং একটা সপ্তাহ চলে যাওয়ার পর আমরা আর একটা সপ্তাহে অপেক্ষা করি, কে আমাদেরকে এসে কাঁদাবে, কে আমাদের বুকের মধ্যে ফোড় ফোড় করে দেবে এবং কে আমাদের জন্য এমন কোন গল্প নিয়ে অপেক্ষা করছে যে গল্পটা আমাদের আগের সপ্তাহের সমস্ত শোককে ভুলিয়ে দেবে। মাসুম রয়েছে আমার সামনে। মাসুম, আমি অনেকবার একটা ইন্ট্রো দিয়ে ফেললাম, আই ডোন্ট নো কেন করলাম। সো মাসুম, একটু ফর্মালিটি যেটা হয় সেভাবেই শুরু করব। আমি আর জি কিবরিয়া রয়েছি আমাদের প্রিয় শ্রোতাদের সাথে এবং মাসুমকে নিয়ে আজকে যে জীবন গল্পটা এখানে প্রচারিত হবে সেটা ভয়াবহ একটা গল্প। যাই হোক, বয়স কত?
আমি 23।
23 বছর বয়স। আচ্ছা, জন্ম জেলা?
আমার জন্ম হচ্ছে লক্ষ্মীপুর, রামগঞ্জ।
আচ্ছা, লক্ষ্মীপুরের
রামগঞ্জ,
রামগঞ্জ থানাতে,
গ্রাম হচ্ছে নিশহরা।
আচ্ছা মাসুম, আমি যতটুকু জানি যে যে গল্পটা আজকে এখানে প্রচার হতে যাচ্ছে সেই গল্পটা প্রচার হওয়ার পরে অনেক মানুষই আপনাকে চিনবে, আপনার পরিবারের মানুষরা হয়তো আপনার সম্পর্কে অন্যভাবে জানবে, যে বন্ধুরা আপনাকে অন্যভাবে দেখে সেই বন্ধুরা হয়তো আপনাকে আজকে অন্যভাবে চিনবে, কারণ ভোকালটা তো চেনা যায় এবং আপনি কোনো পরিচয় এখানে গোপন করেননি। তো কালকের থেকে আপনার জীবনধারাটা বদলে যেতে পারে, সেটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। আমি প্রচার করার আগে আপনাকে জিজ্ঞেস করতে চাই, এটাকে আপনি কিভাবে দেখছেন?
বিষয়টা আমার কাছে এমন, কালকে কি হবে যে কোন ব্যক্তি জানে না তার কালকে কি করতে পারে, হতে পারে যে কোনো একটা।
এটা যদি পজিটিভ হয় পজিটিভ, এটা যদি নেগেটিভ হয় তো নেগেটিভ।
পজিটিভ নেগেটিভ দুইটাই নেওয়ার মতো সেই মেন্টালিটি আল্লাহ পাক আমাকে দিয়েছে, এর জন্য আল্লাহর কাছে আমি লাখো কোটি গুণ শুকরিয়া।
সো মাসুম, আমরা শুরু করি, একেবারে ছোটবেলা থেকে শুরু করি। আর এই অনুষ্ঠানটা চলাকালীন সময় প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট করব, অনুরোধ করব আমি, সেটা হচ্ছে আমার যে পেজটি আছে www.facebook.com/kibriya.rj, আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আরজে কিবরিয়া নামে আছে, ওখানে গিয়ে লাইক দেবেন এবং কানেক্টেড থাকবেন। মাসুম চাইলে, মাসুমের অনুমতি পেলে আমরা তার একটা ছবি কিংবা ছোট্ট একটা ভিডিও ফুটেজ আমরা ওখানে পাবলিশ করব। শুরু করি একেবারে ছোটবেলা থেকে।
প্রথমে আমি আমার বাবার ঘটনা দিয়ে শুরু করতে চাই। আব্বু তিনটে বিয়ে করছে, প্রথম আম্মা, ওনার বাচ্চা হতো না, উনি আমার পাশবর্তী একটা গ্রাম আছে নবীগঞ্জ নামে, হঠাৎ ওনার নামটা হঠাৎ মনে নাই, ওনার সাথে আমার একবার দেখা হয়েছিল।
জি,
ওনাকে আব্বু ডিভোর্স দেয়। তারপর বিয়ে করে ওনার এক মামাতো বোন রোকেয়া, উনি, ওনার হচ্ছে দু ছেলে এক মেয়ে।
আচ্ছা,
উনি অসুস্থ হয়ে মারা যায়। তারপর আমার আম্মুকে বিয়ে করে।
আচ্ছা, তো আপনার মার ঘরে কি আপনি প্রথম?
হ্যাঁ, আমি আর আমার দুটো বোন, যে আমি প্রথম।
আচ্ছা, ওকে। বাবা কি করতেন?
আব্বু ছিল কনস্ট্রাকশন কন্ট্রাক্টর।
কনস্ট্রাকশন কন্ট্রাক্টর, ওকে।
তো আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ সুখেই ছিলাম। বড় ভাইকে কখনো আমি সদ্ভাই হিসেবে দেখি নাই, ওরা আমাকে কিভাবে দেখে সেটা আমি এখন বুঝতেছি, হয়তো তখন আমাকে তারা ওভাবে দেখে নাই।
আচ্ছা,
তো আব্বু কাজ করতো, বড় ভাই তার পড়াশোনা তেমন একটা সুযোগ না। বলা বাহুল্য, এখানে আমার ফ্যামিলির মধ্যে সর্বপ্রথম আমি এসএসসি এইচএসসি।
মানে আপনার ফ্যামিলি থেকে কেবলমাত্র আপনি এডুকেটেড?
হ্যাঁ।
আচ্ছা,
বড় ভাই তখন কাজ করতো মোটামুটি আব্বুর সাথে, তো আর মেজ ভাই পড়াশোনা করতো, বড় আপু পড়াশোনা করতো। বড় আপু যখন ক্লাস নাইনে পড়ে তখন ওকে বিয়ে দেওয়া হয় সংসার থেকে। পরে আব্বুর একটা প্রবলেম দেখা দেয়, গ্যাংরিন এর নাম শুনছেন কি?
নাম শুনেছি, গ্যাংরিন। হ্যাঁ।
তো আব্বু স্মোক করতো, হিউজ পরিমাণে স্মোক করতো। তো হতো কি, যদি বছরের মধ্যে তিন মাস বা চার মাস কাজ করতে পারতো, বাকিগুলো বসে থাকতো, ওইগুলো সাপার করা লাগতো আমাদের। আমি ক্লাস ফোর ফাইভে যখন পড়ি, স্কলারশিপ পাই ক্লাস ফাইভে, ক্লাস সিক্স সেভেন থেকে যখন স্টার্ট হয়, তখন আব্বুর ডিজিজটা এত পরিমাণে বেড়ে যায়, যেটা মানে টলারেট করা খুব কষ্ট করছিল। আব্বু সারা রাত্রি ঘুমাতে পারতো না, পায়ের ব্যথা যন্ত্রণা, আব্বুর প্রত্যেকটা আঙ্গুলে পছন্দ দেখা দিত। তো এইভাবে চলতো, তখন টোটাল প্রেশারটা চলে যায় বড় ভাইয়ের উপরে। মেজো ভাইও পড়াশোনা করে নাই, ঘুরছে ফিরছে, দেখা যায় পোলা মাসে আড্ডা মাসে এইভাবে। পরে ও চলে আসে ওর মতো ঢাকাতেই, বোনের জামাইয়ের কাছে, চাচাতো বোন। একদিন সন্ধ্যার পরে আমার সাথে মেজো ভাইয়ের সাথে একটা কথা নিয়ে কাটাকাটি হয়, তখন আমি ক্লাস সেভেনে। উনি তখন বাড়িতে চলে যায়, ঢাকা থেকে বাড়িতে যাওয়ার পরে একটা ডেকোরেশনে কাজ করতো।
জি।
ও আম্মুকে কি নিয়ে একটা গালাগালি দিছিল, গালাগালি দেওয়ার পর আমি ওটা নিয়ে রিয়েক্ট করলাম। রিয়েক্ট করার পরে ওকে গেলে, তোরা আমি দেখে নেব। কি দেখবা? তুই দেখিস তুই, তোরা আমি কি করি?
মেজো ভাই আপনাকে
বলে, মেজো ভাই আমাকে কথাটা বলে। ওর আরেকটা লগের একটা সাথে ফোনটা দিয়ে ওই লোকটা মানে হিউজ পরিমাণ গালাগালি ঘুরছে আমার।
আচ্ছা,
জিনিসটা আমি নিতে পারি নাই। তো আমি রাত্রে ঘুমাইছি, যে আমাকে গালাগালি করছে আমি তাকে রিপিট করছি। ওই কি করছে, ওই দিন রাত্রে আমাকে মারার জন্য ওই লোককে হায়ার করেছে বাড়িতে। আমি নিচে ফ্লোরে শুয়ে আছি, হঠাৎ করে আসছে আয়েশা, মানে দরজা ধাক্কা নক করতেছে। তা আমি উঠে দরজা খুলে দিছে, আমিও খুলে নেই। ওখানে যে পরিমাণ সিম ফিট করছে আমাকে মারতে, আবার গলা কলার চেপে ধরছে আমাকে মারবে। আব্বু ছিল অসুস্থ বাসায়, আব্বু হচ্ছে আব্বু এটা জিনিসটা হ্যান্ডেল করছে। তো বড় ভাই কি করলো, কয় আমাকে বললো যে ঠিক আছে, এখন কি করবি এটা জাস্ট ফরগেট দ্যাট। ঠিক আছে, ওকে, ওয়েলকাম। এই ঘটনায় মেজো ভাইয়ের সাথে কোনো অনেকদিন ধরে কোনো কথাবার্তা না, যোগাযোগ না। বড় ভাই তখন আপনি ফেরি করতো, ফেরি বলতে কি, আজকে হচ্ছে বাঙ্গারি, তো বাঙ্গারির ব্যবসা করতো, আমের সিজনে আম করতো, সবজি সিজনে
সিজনাল ব্যবসা করতো। কি করতো বড় ভাই?
বড় ভাই,
আচ্ছা, সংসার চালানোর জন্য,
সংসার চালানোর জন্য। বড় ভাইয়ের সাথে মেজো ভাই যেত, মেজো ভাই আবার একটু হাতে ইয়ে ছিল, যে টাকা পয়সা দরকার, তো গাঁদা মাজা খেত। তো ও বড় ভাইয়ের কাছে টাকা নিত, এটা নিয়ে বড় ভাইয়ের সাথে মেজো ভাইয়ের সাথে অনেক কাটাকাটি হয়। তো একদিন স্কুল সম্ভবত বন্ধু ছিল, বড় ভাই বলল যে মাসুম চল, আজকে আমি একটু আছি, তুই একটু চল আমার সাথে। ঠিক আছে, গেলাম, প্রথম দিন গেলাম ভালোই। পরে এইভাবে আমি নিজে ক্লাস করতেছি, সুযোগ পেলে বাইরে ডাকতে তো যাইতাম, হয়তো বাইরে একটু হেল্প করবে, যেহেতু বাইরে সংসারটা দেখতেছে আব্বু অসুস্থ। আব্বুর পার ডে ওষুধ খরচ লাগতো তখন হচ্ছে প্রায় ১৩৫-১৪০ টাকা এমন।
জি,
ওটা বড় ভাই দেখতো, এদিকে সংসার দেখতো। ক্লাস সেভেনে থাকা অবস্থায় খালামুনির বাড়ি হচ্ছে আমার পাশের বাড়ি। আম্মু কি করছে, আমার খালাতো ভাই ওকে আমার এক বাড়ির জেঠির কাছ থেকে ২০০০০ টাকা ধার করে দিছে।
ওকে, ওকে।
তো ওইটা আমি জানতাম না, ফ্যামিলি কেউ জানত না, বাট হঠাৎ করে টাকাটা দিচ্ছে না আমার খালাতো ভাই। না দেওয়াতে জেঠি আমাকে কি করলো, এটা নিয়ে সিমক্রিট শুরু করলো, এটা ভাইয়ার কানে আসলো। ভাইয়া বললো যে ঠিক আছে, ওকে, ওদের ব্যাপার ওরা সলভ করে নিবে।
জি।
এর মধ্যে পড়াশোনার খুব নজর দিলাম, কিন্তু আমার এটি স্কলারশিপটা লাগবে, কারণ ফ্যামিলি থেকে আমাকে টাকা পয়সা দেওয়ার মতো সেই ইয়ে নাই। এবার আমি একটা যে পেলে আসছি সেমিস্টার, আবার একটু ইয়ে করি। 2003-এই বড় আপুকে বিয়ে দেওয়া হয় আমাদের পার্শ্ববর্তী থানাতে। ওইটাও লোন করা হয়, যেটা আপনার সাপ্তাহিক কিস্তিতে আমরা বুঝি,
মানে বিয়ে শাদীর জন্য।
হ্যাঁ, বিয়ে শাদীর জন্য। ভাইয়া ওই প্রেশারটা ভাইয়ার উপরে পড়ে।
আচ্ছা,
অনেক দিক দিয়ে প্রেশার পড়ে গেছে ভাইয়ার উপরে, আর আব্বু অসুস্থ। আমাদের একটা ছিল কি, কার্ড, বাস, ফ্যানসিট, ওগুলা নিজেরাই কিনে নিত। এমন ছিল যে আমাদের দুইটি রুম লাগতো ওইগুলো রাখার জন্য, স্যাটারিং ম্যাটেরিয়ালস গুলো রাখার জন্য।
এগুলো কিনে কি করতেন?
কনস্ট্রাকশন কাজের জন্য।
ওকে, তখনও কনস্ট্রাকশন কাজটা চলছে।
হ্যাঁ, ওই যে আব্বু ৬ মাস ৩ মাস এরকম।
ওকে,
তো আব্বু একটা অসুস্থ কারণে অনেকগুলো পচে যেত, হাজার হাজার টাকার জিনিস পচে যেত, ওরা আব্বু এটা ইয়ে করতে হয়তো আবার হবে। ক্লাস এইটে আমার স্কলারশিপটা মিস হয় এদিক দিয়ে প্রিমিয়ারলি প্রেশারে। এর মধ্যে একটা কিছু বলা বাহুল্য, আমি ২০০৬-এর পর থেকে ২০১০ পর্যন্ত নিজে একটা ফ্যান কেনার মতো ক্ষমতা ছিল না, বড় ভাইও দেওয়ার মতো ছিল না। তো দেখা যায় বন্ধু বান্ধব দিত ওদের কাছ থেকে নিয়ে জামা কাপড় নিয়ে স্কুল আসা যাওয়া করতাম।
আচ্ছা,
তো এদের মধ্যে কি করতাম, গাছে উঠতাম, সুপারি গাছ, নারকেল গাছ, ওগুলো পারতাম, পারে কিন্তু নিজে খাতা কলমটা নিজে কেনার চেষ্টা করতাম, কিছুটা দেখা যায় আম্মু পান খেত, আম্মুর জন্য রেখে দিতাম। 2009 পয়লা ফেব্রুয়ারি ফ্যামিলি থেকে বড় ভাইকে বিয়ে করানোর জন্য একটা ডিসিশন নেয়, বিয়ে করার পর ওনাকে বিদেশ দেবে, তো এক মাস যায় ওদের কাছ থেকে যৌতুক নিয়ে বড় ভাইকে দেশের বাইরে পাঠানো হয়।
তার মানে পরিবারে আট করার মতো মুহূর্তে কেউই ছিল
না, তো বড় ভাই দেশের বাইরে চলে যায়, আমি ওই আমার মতো করে চলতেছি, টিউশনে করতাম তখন, টিউশনে পাই, টিউশনে করতে থাকি। 2009 জানুয়ারিতে টাকা লাগে ভর্তি হওয়ার জন্য।
কোথায় ভর্তি হওয়ার টাকা? এটা
ওই যে স্কুলে ক্লাস এইটের,
ক্লাস এইটের। আচ্ছা, ওকে।
প্রথমে আব্বুকে বললাম যে আব্বু টাকা তো লাগবে ভর্তি হওয়ার জন্য, তো 350-400 এরকম টাকা মতো লাগে। আব্বু বললো যে আমার কাছে তো নাই, বড় ভাইয়ের কাছে বললাম। আমি বললাম ঠিক আছে, ওকে ভাইয়ের কাছে বলি। তো ভাইয়ের কাছে বললাম, ভাইয়া রাত্রে আসলো, আসার পর ভাইয়াকে বললাম যে ভাইয়া ইয়ে যে ক্লাস ফাইভের যে স্কলারশিপটা ওইটা তো আমার 8 পর্যন্ত স্টিল ছিল, বাট ওইটা পরবর্তীতে ওইটা আবার দেওয়া লাগবে, ওর মধ্যে কোনো টাকা দেওয়া লাগতো না আমার। তো এর মধ্যে আমার একটা ফ্রেন্ডের সাথে ইয়ে হয়, নাম হচ্ছে মেহেদি হাসান, ওর সাথে আমার খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। তো ওর আবার আমাদের স্কুলের টিচার, ম্যাডামকে বললাম ম্যাম এই অবস্থা, তো আমার তো এখন ইয়ে নিতে পারছি, ঠিক আছে তুই ক্লাস কর।
আচ্ছা,
আব্বুকে সবাই ভালো করে চিনি স্কুলের, তো ঠিক আছে আমি ক্লাস করতেছি, টাকা দিবে জানুয়ারির 25 তারিখ। তো ভাইয়ার কাছে আবার চাইলাম যে ভাই টাকাটা তো লাগতেছে আমার। তো ভাইয়া আমাকে বললো তুই নারকেল সুপারি বিক্রি ওগুলা কি করিস, আমাকে বললো আমার খাতা কলমে চলে যায়।
কি বিক্রি করেন?
নারকেল সুপারি।
নারকেল সুপারি
আমার না, বাড়ির গ্রামের বিভিন্ন বাগানে উঠতাম, আমি সে গাছে উঠতাম, ওখান থেকে যেগুলো পাইতাম।
আচ্ছা আচ্ছা,
ওই টাকা কি করিস? আমি বললাম যে ওগুলা তো আমরা কিছু দেয়, বাকি দাম বিক্রি আমার খাতা কলম লাগে, তো ওগুলো তো আমার নিজেরই চলে যায়, কয় টাকা হয় আর ওখানে। তো ওই কি করলো, রাতে বাসায় এসে আব্বুকে বললো যে ঠিক আছে মামুনও পড়াশোনা করতেছে না, আমিও পড়াশোনা করতেছি না, তো আমরা সবাই ক্লাস 6-7-8 পর্যন্ত পড়ছি, তুমি যাতে 8 পর্যন্ত চলে আসতো তাহলে তোমার পড়াশোনা করার দরকার নেই।
আপনাকে এটা বললো?
আমাকে এটা বললো।
আচ্ছা,
কোনো কথা বললাম না আমি, কি বললাম যে ঠিক আছে দেখো আমার পড়াশোনা করার খুব ইচ্ছে আছে। আব্বু বলছে, আব্বু কোনো কিছু বলতেছে না, কি বলবে, আব্বু অসুস্থ টানা 2 বছর। তা আম্মুকে বললো, আম্মু পরে আন্টির সাথে যে দেখা করলো, যে আমার ফ্রেন্ডের আম্মু, আমার ক্লাসের টিচার, যে ওর কাছে দেখা বললো ঠিক আছে ওর টাকা দেওয়া লাগবে না, ওর ক্লাস করতে বলেন।
জি,
নিজে যা লাগতো আমি ওদেরকে হেল্প করতাম, ওরা আমাদের হেল্প করতো পড়াশোনার দিক দিয়ে, আর জামা কাপড় দিক দিয়ে মেহেদি সবসময় আমাকে হেল্প করতো, নতুন যেটা কিন্তু দুইটা কিন্তু, একটা আমার জন্য কিন্তু, একটা ওর জন্য কিন্তু। তো ওইভাবে চলতেছি ওদের বাসা আসা যাওয়া, জানুয়ারি শেষ ফেব্রুয়ারির দিকে আসছি, ফেব্রুয়ারি মার্চের দিকে আসছি, আমার এক্সামে প্রায় কাছাকাছি, হঠাৎ করে একটু অসুস্থ হয়ে যায়, 7-8 দিনের মতো আমার ক্লাস করা হয় না, আমি তো অসুস্থ। তো ওই সময় আমাকে আমার বড় ভাই মানে টোটালি প্রেশার দিচ্ছে যাতে আমি পড়াশোনা না করতে পারি,
মানে পড়াশোনাটা বন্ধ করে দিতে,
একদম টোটালি প্রেশার, ও আমাকে এখন কন্টিনিউ রাখতেছে ওর সাথে ব্যবসায় যাওয়ার জন্য।
জি, বড় ভাই তো তখন দেশের বাইরে,
2009 সালে ঘটনা,
তখন দেশের,
হ্যাঁ হ্যাঁ দেশে,
তখন দেশে। আচ্ছা, 2009 আমরা একটু ফ্ল্যাশ ব্যাকে গিয়েছি প্রিয় শ্রোতা, হ্যাঁ বলুন। তারপর
বড় ভাই তখনও ব্যবসা করতো, তো আমাকে কন্টিনিউ রাখতো, তো ওর টাকা পয়সা যা থাকতো সব আমার কাছে থাকতো, হিসাব নিকাশ আমার কাছে, তো সন্ধ্যা সময় নিয়ে যেত, এর দিক দিয়েও আমাকে খুব ভালো জানে, এই জন্য আমাকে ডাকতো। তা বললাম দেখো আমার ক্লাস আছে আমি যেতে পারবো না, এটা নিয়ে আমাকে অনেক মারধর করে, আর আম্মু সব চোখের সামনে সব দেখে আম্মু সহ্য করে যাচ্ছে। আম্মু বললাম আম্মু ভাইয়া তুই বলতেছে আমাকে ডাক দিয়া, আমি কি করবে, আম্মু নিশ্চুপ হয়ে মানে চোখের পানি ফেলতেছে, আম্মুর চোখের পানি দেখে আমার কি বলবো, আমার ওখান থেকে চলে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না,
পরিস্থিতি মেনে নিতে হবে আর কি। হ্যাঁ,
ওই দিশা মাথায় রাখতাম, ও যা বলছো শুনছি, কষ্ট নিয়েছে মারছে, বলে গেছে নিজের পড়াশোনার মধ্যে কনসেন্ট্রেট করার চেষ্টা করতাম। মেজো ভাই তখন বাড়িতে ওই যে মাঝে মধ্যে বড় ভাই কাছে টাকা চুরি করে নিয়ে গাঁজা খেত,
তখন ওগুলো চালিয়ে যাচ্ছে,
তখন ওগুলো চালিয়ে যেত, ও আবার ঠিক মতো 100 টাকা মারতে পারে তাহলে ওইটা নিয়ে পালাই যায়, বাস একদিন দুদিন পরে আসে, যখন শেষ হয়ে যায় তখন আবার খোঁজ করে তখন আবার যায়। আমি মোটামুটি এক্সাম দিলাম, মেজো ভাইকে বলে মেজো ভাই একটা কাজ করেন, আপনি বড় ভাইয়ের একটু কদিন ইয়ে করেন, পরীক্ষার পরে যদি বন্ধ পাই তাহলে হয়তো ভাই বড় ভাইকে একটু সময় দিব, যেহেতু আপনার এই কথা বলে ফেলছেন যে আমরা সৎ ভাই যেটুক পড়ছি তুই একটুক চলে আসছিস আর পড়ার দরকার নেই।
জি,
আপনারা বলছেন আমি শুনছি, আমি কি করবো না করবো সেটা হচ্ছে আমার আম্মুর ডিসিশন, আম্মু যা বলবো আমি তাই করবো। তো আমি অষ্টম শ্রেণী, জুন মাস 2009 সাল, কয়েকদিন অসুস্থ জ্বর, তার মধ্যে আমার কাগজ শেষ, কলম শেষ, বড় ভাইকে বলতাম, প্রথমে আব্বুর কাছে বলতাম, আব্বু বলতে তো বড় ভাইয়ের কাছে বল, যদি থাকে তো টাকা দিবে।
আচ্ছা,
ভাইয়াকে বলতাম ভাই আমার তো কাগজ লাগবে, কলম লাগবে, আর একটা গাইড লাগবে, কিন্তু বইও কিনা লাগবে আমার। আমাকে 500 টাকা দিয়েন, কয় আমি তোকে 1 টাকা দিতে পারবো না।
ভাই তো চাইতেও না যে আপনি পড়াশোনা করেন।
পড়াশোনা করেন, তখন কি করবো আমি, বাধ্য হয়ে জমিতে কাজ চলে যাই, ধান রোপণের কাজে। ধান রোপতাম, মাটি কাটতাম ওই বয়সে। এর মধ্যে আব্বু মোটামুটি অনেকটা সুস্থ হয়,
জি
ভাইয়া ব্যবসা বন্ধ করে দেয়, ওই আব্বুর সাথে কাজ করে। আমি ঠিক আছে যে টাকা লাগবে, আউটলে একজন লোক নেবে, তো আমি করি, ওই টাকাটা আমি পাই, তাহলে আমি কিছু বইটা কিনতে পারবো। আমি গেলাম, দেখলো কি আমি কাজ করতেছি, মোটামুটি সামার ভ্যাকেশন চলতেছে তখন, 15 দিন ছুটি পেয়ে 15 দিনের মধ্যে আমি 13 দিনে কাজ করি টানা। 13 দিন কাজ করার পর আমি দেখি আমার কোনো টাকা দিচ্ছে না আমাকে। এতে আমার টেনশন হচ্ছে, আমার আবার কাগজ কলম নাই, স্কুল খুলবে তো আমার কাগজ কলম লাগবে, প্লাস বইও লাগবে কিছু। ভাইয়া কাছে, ভাইয়া কাজ তো করতেছি, টাকা তো লাগবে, আমার তো টাকা দেন, অন্য একটা লেবার নিতে ওর তো টাকা দিতা, টাকা আমাকে দাও, আমি যে কদিন কাজ করছি। কয় কেন তুই সংসারে খাস না, তুই কি বাইরে খাস নাকি? তা আমি বললাম যে দেখেন আমার তো বইটই কিনা লাগবে, আমার তো টাকাটা দেওয়া লাগবে, তো পুরোটা না দেন আমাকে, আপনি কিছু 500 টাকা দেন। তো 13 দিনে যদি আমি কাজ করি, 13 দিন অন্য জায়গায় কোনো জায়গায় কাজ করলে 13 দিনে পাবো হচ্ছে আপনি 2000 টাকার উপরে। তা ঠিক আছে আমাকে 500 টাকা দেন, আমি কিছু বইটই কিনবো। আমাকে দেয় নাই। পরে আমি আব্বুর কাছ থেকে মানে এক পর্যায়ে বলতে গেলে আমি টাকাটা চুরি করে নিছি। আব্বুর কাছ থেকে নিয়ে আবার ক্লাস করে গেছে, আমি ক্লাস করতেছি। আমরা তিনজন ফ্রেন্ড ছিলাম, আমি, নাসিম, মেহেদি।
জি,
আমরা তিনজনের মধ্যে নাসিমে থাকতো 2, মেহেদির 1, নাসিম 2, আমি 3 রোল। আমরা এভাবেই চলতাম সে ক্লাস ইয়ে থেকে। তো এটা স্যারেরা জানে, আর পড়াশোনা তেমন একটা করার লাগতো, ক্লাসে পড়াটা ক্লাসে, এর পর্যন্ত ক্লাসে বই শেষ করে আসতে, বাসায় এসে জানি যে হয়তো বা এটা এটা করা লাগতে পারে, অন্য যে কোনো কাজ, আমি বিজি হয়ে যাইতাম, কেমন জানি বিজি হইতে বিজি থাকতাম। ঠিক আছে, ওকে ভাই তুমি দিবা না, তো আমি টাকাটা নেওয়ার পর আমি চাইছি, আব্বুর কাছ থেকে বলতে গেলে টাকাটা চুরি করার পর আমি চাইলাম, আবার চাইলাম ভাইয়ের কাছে, ভাই টাকাটা তো দিলে না। তো ভাইয়া তখন আমার মারছে, অনেক মারছে আমাকে, অনেক মুস্তাক গাছ চিনেন কিনা আমি জানি না, যে পাটি বানানো যে কাঁচা মুস্তাক দিয়া বেল নিয়ে আমাকে মারছে। তো মারার পর আমার আবার জ্বর আসছে, ওই দিন প্রচুর পরিমাণে জ্বর আসছে। ওষুধ খেলাম হালকা টুকটাক, দেখা যাক কি হয় কপালে। আন্টিকে বললাম যে আন্টি এই অবস্থা, ভাইয়া আমাকে বলতেছে প্রশ্ন করে কোনো টাকা দিতে পারবো না, আমি কি করবো আমি জানি না। কয় তো ইয়ে শেষ, তাহলে কাজ করে দেখ স্কলারশিপটা পাস কিনা, যদি না পাস তাহলে আমি একটা ব্যবস্থা করবো স্কুল থেকে। তো স্কুল থেকে একটা ঠিক, ওকে। তো ওভাবে চলতেছে, এটার ওইদিকে সময় পেলে মাঠে কাজ করি, মাটি কাটার কাজ করি বা ধান রুপি। তারপরে দেখা যাবে ধান যখন উঠানোর সময় হয় তখন ধান কাটা, ধান মারাই, ওগুলা কাজগুলো করি লেবারদের সাথে,
জি,
ওই বয়স থেকে। আর সুযোগ পেলে দেখা যায় কারেন্টের কাজ করি। আর ওইদিক দিয়ে সুযোগটা স্কুল থেকে আসার পরে, যে স্কুল থেকে ছুটি হয় আপনার 4টার দিকে, 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 2 ঘন্টা সময় পাবো। 2 ঘন্টা কি করবো, বন্ধু বান্ধবের সাথে না মিশে যে আব্বুর সাথে সময় দিতাম, অথবা কোথাও যাইতাম যদি কারো কোনো কাজে লাগতে পারি, 2 ঘন্টা যদি আমি আর্ন করি তাহলে হয়তো যাই পেতাম মোটামুটি নিজে, অ্যাটলিস্ট 1-2টা কাগজের পয়সা হতো হতো। তো ওইটা ওইটা আমি ওই সুযোগটা নিতাম।
সাধারণত এই বয়সে ছেলেমেয়েরা পড়াশোনা করতে চায় না, তো তাদেরকে আপনি যেরকম একটা পরিবারে বড় হয়েছেন বা পরিবেশে বড় হয়েছেন, তাদের যদি এই সুযোগটা মিলে যায় যে আর পড়াশোনা করতে হবে না, আমার তো মনে হয় খুশি হওয়ার কথা। কিন্তু আপনি যেভাবেই হোক না কেন চাইছেন, যত কষ্টই হোক, মার খেয়ে হোক বা যেভাবেই হোক না কেন, লেখাপড়াটা টিকিয়ে রাখতে। এই ফাঁকে একটা গুড নিউজ দেব সবার জন্য, বিশেষ করে যারা এবার জিএসসি জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য। আমি জানি যে অনেকেই হয়তোবা শুনছেন না, যারা যাদের ফ্যামিলিতে আছে তাদের বলবো যে তারা এই সুযোগটা নিতে পারেন, বিশেষ করে জুনিয়রদের জন্য। আমরা যাই শেখাই না কেন, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস সেটা অবশ্যই এই লেভেল থেকে বা আরো ছোট বয়স থেকে তাদের শেখা উচিত। সো রেডিও প্রেজেন্টেশন বলেন বা নিজেকে প্রেজেন্ট করা বলেন, ক্লাস প্রেজেন্টেশন বলেন বা পার্সোনালিটি ডেভেলপমেন্টের কথা বলেন, যাই আসুক না কেন, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের জায়গাটিতে আমরা বিশেষ করে স্কুল অফ ক্রিয়েটিভ আর্টস একটা বিশেষ সুযোগ দিচ্ছে এই জুনিয়রদেরকে, রেডিও প্রেজেন্টেশন এবং টেলিভিশন প্রেজেন্টেশনের উপরে একটা বিশেষ ট্রেনিং দেবার। ইন ডিটেলে আপনারা যদি জানতে চান তাহলে যোগাযোগ করতে পারেন এই নম্বরে, নম্বরটি হচ্ছে 01738686179। আমি আরো একবার বলছি, ধীরে ধীরে বলছি, 01738686179। এই নাম্বারটিতে আপনি যোগাযোগ করে আসতে পারেন এবং এই সুযোগটি শুধুই জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি পরীক্ষা যারা দিচ্ছেন তাদের জন্য, এবং খুবই কম মূল্যে, নন প্রফিটেবল একটা প্যাকেজ। প্রায় 3-4 মাসের একটা প্যাকেজ। প্রেজেন্টেশন কিভাবে ডেভেলপ করা যায়, রেডিও জকি হোক, টেলিভিশন হোক বা ক্লাস প্রেজেন্টেশন হোক বা নিজেকে কোনো কমিউনিটির কাছে প্রেজেন্ট করা হোক, সেটা কিভাবে ডেভেলপ করা যায় সেটার উপর একটা বিশেষ ট্রেনিং এর ব্যবস্থা। আর যারা সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করবেন তাদের জন্য আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, আনন্দ সিনেমা হলের পাশে ভাতঘর হোটেল গলি ম্যাপস বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর। আমি আবারও বলছি, আনন্দ সিনেমা হলের পাশে ম্যাপস বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর ভাতঘর হোটেল গলিতে। ওকে, সকা এটা 9টা থেকে 5টা পর্যন্ত অফিস খোলা থাকে, এমনকি আপনি চাইলে শুক্রবারও যোগাযোগ করতে পারেন এবং আমি নিজে ওখানে বসি বৃহস্পতিবার শনিবার রবিবারে সকাল 11টা থেকে 1টা পর্যন্ত আমি থাকি ওখানে। ওকে, আমরা প্রিয় শ্রোতা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই, মাত্র 4 মিনিটের বিরতি, 4 মিনিট পরে আমি আবারও ফিরে আসছি। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 আপনি শুনছেন আরজি কিবরিয়াকে অন 89.2 FM।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। Close up presents Hello 8920, Close up, the closer the better.
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনি শুনছেন এবিসি রেডিও এফ এম 89.2। মাসুমের জীবন গল্প এখানে প্রচারিত হচ্ছে। আমি আবারও ফিরছি মাসুমের কাছে। তো যেখানটায় ছিলাম আমরা, যে 2 ঘন্টা কাজ করে যতটুকু পয়সা হতো অতটুকু হলেও আপনার পড়াশোনাতে কাজে লাগে। হ্যাঁ বলুন, তারপর
আমার প্রায় এর মধ্যে আমার বার্ষিক পরীক্ষা চলে আসে। অলমান বিলে আমার বার্ষিক পরীক্ষা তেমন একটা ভালো হয় নাই, রোলটা অনেক পিছিয়ে যায়। বার্ষিক পরীক্ষা দেওয়ার পরেও ওই যে একটা সময় পাই ওই সময়টা আমি কাজে লাগাই। বৃহস্পতি হাফ টাইম ক্লাস হইতো 12টা বাজে, শুক্রবার অফতে 1.5টা দিন কাজ করতাম। ক্লাস 8-এর দিকে নভেম্বরে আব্বু আবার অসুস্থ হয়ে যায়। তো আব্বুর একটা হ্যাবিট ছিল কি, উনি যখন একটু বেশি অসুস্থ থাকে তখন স্মোকটা স্টপ করে। আবার যখন মোটামুটি অনেকটা ভালো হয়ে যায় তখন আবার স্টার্ট করে স্মোকিংটা। ওনার কিন্তু মেইন ডিজিজ কিন্তু এখানেই, তো স্মোকিং এর কারণে। আমি বললাম যে ঠিক আছে, আব্বু মানে অলরেডি আব্বুকে কিছুই বলতো না ভাইয়া, সবকিছু মেনে নেওয়ার পর আমাকে বলে ঠিক আছে পড়াশোনা করিস না, আমি ঠিক আছে আমি করবো না। বাট আমার মাথায় রাখছি আমি পড়াশোনা, ওদের কথাটা আমি রাখছি, একদিকে
চুপিচুপি পড়াশোনা করবো,
চুপিচুপি পড়াশোনা করবো। তো ক্লাসের পরীক্ষা দেওয়ার ডিসেম্বরের দিকে স্কুল থেকে ট্যুরে যাবে, তো আমার ফ্রেন্ডরা চাচ্ছিল যে আমি ওদের সাথে যাই। ওরা আমাকে এক পর্যায়ে মানে ফোর্স করে যাওয়ার জন্য, খুবই ইচ্ছে ছিল 1 থেকে 8 পর্যন্ত 8টা বছরে আমি কোথাও কোথাও যেতে পারি নাই। আমি আব্বুর কাছে চুপি চুপি যাই, বলি আব্বু স্কুল থেকে তো স্টাডি ট্যুরে যাবে, কিছু টাকা লাগবে। আব্বু একটা হাসি দিল, ওরা বড় লোকের পোলা, ওরা যেতে পারবে, তো এগুলো কি দরকার। আব্বু ঠিক আছে দেখ তো আম্মুর কাছে বলে দেখ। আব্বু তখন আর ডাইরেক্টলি বললেন তুই তোর ভাইয়ের কাছে চা। আম্মুর কাছে বললো, আম্মু নাথির কাছে যাওয়া লাগবে না। তো যাওয়ার দিন ওরা আমাকে বলে যে আমরা টাকা দিই তুই চল আমাদের সাথে। আমি বললাম যে না যাবো না, পরে আর যাই নাই। ওরা চলে গেছে, আমি সারা রাতে শুয়ে শুয়ে কাঁদছি, কাউকে বুঝতে দেয় নাই, দেখি দেখাই নাই। রেজাল্ট আউটের দিন জানুয়ারির 2 তারিখ, ক্লাস তখন আমি ক্লাস 9। তো আব্বু যথারীতি আমার রেজাল্টটা নিতে আব্বু সব সময় আসে। তো ওখানে আমার রেজাল্ট আউট হলো, আমার রোল চলে যায় 7। তো আব্বু আমাকে জিজ্ঞেস করলো যে কেন, আমি বললাম যে কেন তুমি তুমি নিজেই জানো। তো আব্বু অনেকে নিয়ে বকাবদ্ধ করে, এবার আব্বুর কি বলবো কিছু বলে নাই, এখন বড় ভাই বিয়ে করবে।
এটা আমরা জানি, বিয়ে হয়েও যায় এবং উনি দেশের বাইরে চলে যান।
দেখ বড় ভাই চলে যাওয়াতে আমি যে এত স্বস্তি পাইছি, আমি
আমার পড়াশোনাটা কেউ বাধা দিবে না, তাই
বাধা দিবে না, মন খুলে পড়াশোনা করতে পারতেছি। বড় ভাইকে বিদেশ দিতে খরচ হয় টোটাল 2,45,000 টাকা।
জি,
ওনার শ্বশুরবাড়ি থেকে 1,00,000 টাকা দেওয়া হয়, 45,000 টাকা এদিকে কর্জ করা, সম্পূর্ণ টাকা সুদ। ঠিক বাইয়া যাওয়ার 21 দিন পর ওদের রুমের গ্রুপের কয়েকটা লোক মিলে যে ফ্যাক্টরিতে ওনার কাজ করতো ওই ফ্যাক্টরিতে চুরি করে,
ভাইয়া সহ।
ভাইয়া সহ,
আচ্ছা।
এখন তো এটা নিয়ে বাড়িতে তোলপাড়, কান্নাকাটি, আম্মু আব্বু সবাই কান্নাকাটি,
মানে কি ধরা পড়ে যায়।
হ্যাঁ, ধরা পড়ে যায়।
আচ্ছা,
তখন কিন্তু ওরা রুম থেকে বের হয় না, আমি যা শুনলাম বাড়ির লোকদের কাছে বা ওদের কাছ থেকে, ওরা রুম থেকে বের হয় নাই। তো আমাদের পাশের বাড়ির একটা লোক ছিল ভাইয়ের সাথে, তো ও কি গুলো কোনো মতে পালাইয়া চলে যায়, অন্য জায়গায় সেটেল হয়। আর আমার ভাইয়ের ছেলে ওনার শ্বশুর হচ্ছে আবার কাতারে থাকে, তো ওনাকে ফোন দেওয়া হলো, উনি কাজ করার পর সন্ধ্যার পর ওনাকে নিয়ে দুবাই থেকে প্রায় 1 দিনের পথ আবুধাবি, ওনাকে নিয়ে আবুধাবি চলে যায়। ওখানে যাই আবার মোটামুটি ওকে দেওয়া হয় প্রায় 40,000 টাকা মতন, ওই লোকটা দেওয়া লাগে, ওই নিয়ে একটা কাজ ধরাই দিবে, এদিক দিয়ে 2,45,000, এদিক দিয়ে 40,000, 2,85,000 টাকা। তো ভাইয়া যাওয়ার টানা 6 মাস কোনো টাকা দিতে পারে নাই, সুদের টাকাটা ওটা ক্যারি করতেছে কি আব্বু। আমার ওই যে একটা টাকার একটা নেশা কিন্তু তখন ধরে পড়ছে অনেকটা, সুযোগ পেলে কাজ করতাম, নিজের পকেট খরচ তো লাগতোই।
কি কাজ করতেন ওই সময়টাতে?
তখন ওই যে আব্বুর সাথে কনস্ট্রাকশনে কাজ করতাম।
আব্বুর সাথে একটু হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করতেন?
হ্যাঁ, হেল্পার হিসেবে কাজ করতাম। ওই টাকাটা আমাদেরকে ব্যবস্থা করে দেওয়া লাগতো। আমার বাড়ির এক জেঠি কাছ থেকে, ওই যে আমার খালাতো ভাইয়ের জন্য টাকা দেওয়া হয়, ওদের কাছ থেকে 60,000 টাকা নেওয়া হয়। খালাতো ভাই যে 20,000 টাকা নেয়, ওটা শোধ হয়ে গেছে অনেক ঝামেলার মধ্যে দিয়ে। তো ওখান থেকে 60,000 টাকা দেওয়া হয়, প্রতি 6 মাসে 12,000 টাকা দেওয়া লাগবে তাকে। তো ভাই অলরেডি যাওয়া 6 মাস কোন টাকা দিতে পারে না, ওই টাকাটা দেওয়া লাগে। আব্বুর ওষুধ তো চলতেছে, আর যাদের কাছ থেকে 5,000-10,000 নেওয়া হয় হালত বাড়াত, ওগুলো আমরা এদিক দিয়ে মোটামুটি ক্লিয়ার করে দিই। থাকার মধ্যে রয়েছে ওর, ওনার কাছ থেকে 60,000 টাকা নিচ্ছে ওই টাকাটা, আরেকজনের কাছ থেকে নিচ্ছে 40,000 টাকা। এই 1,00,000 টাকা মেইন টাকা থেকে গেছে সুদের। ঠিক আছে, ওকে চলতেছে, ভাইয়া আছে, ভাবি আছে, ভাবির একটা বাচ্চা হয় 10-এর ফেব্রুয়ারিতে। মিনিট একটু পিছনে আসি, সেটা হচ্ছে গ্রুপ সেকশনের দিক দিয়ে।
গ্রুপ সেকশন?
হ্যাঁ, গ্রুপ সেকশন ক্লাস 9-এর।
ওকে,
তো ভাই বিদেশ যাওয়ার পরের ঘটনা এটা। তো আমাকে জিজ্ঞেস করলো কোন গ্রুপটা তুমি পছন্দ করো। সায়েন্সটা নিবো, কারণ সায়েন্সটা আমার মোটামুটি ভালোই লাগে, আর স্যাররা আমাকে ওই দিক দিয়ে সাপোর্ট দিতেছে। ভাইয়া 6 মাস পরে যখন বিদেশ থেকে টাকা পাঠালো প্রথমবারের মতো, কিছু টাকা আস্তে আস্তে ওই দিক দিয়ে শোধ করা শুরু করি। 7 মাসের মধ্যে ভাইয়া মেজো ভাইকে নিয়ে যাবে, আমার একটা ধরনের প্ল্যান করতেছে। তো আব্বু বলল ঠিক আছে, দিয়ে যাবে ভালো কথা, তো এক কাজ কর, আগে তোর ঋণগুলো শোধ কর, তারপরে না হয় ওকে নিয়ে যাস। ওই সময় কয়েকদিন পরে বড় ভাবির সাথে একটু কথা কাটাকাটি হয়। তো বড় ভাবি বলে যে কার জন্য করবা, ভাইয়াকে বলে কার জন্য করবা। বড় ভাইয়ের সাথে কাটাকাটি, অনেক কথা কাটাকাটি হয় মেজো ভাইয়ের সাথে। তো ভাবি, ভাইয়া ফোন দিয়েছে, ভাবি কথাগুলো বলছে, ভাইয়া পরে কোনো কিছু শুনে নাই। এদিক দিয়ে প্রায় বছর 2010 কেটে যায়, 11 কেটে যায়, ভাইয়া বিদেশে, আমি এদিক দিয়ে পড়াশোনা কাজটাজ এগুলো দিয়ে চলতেছে। মানে তখন আর বাধা দেওয়ার মতো কেউ নাই আমার।
ওকে,
তো আম্মুও মোটামুটি অনেকটা হ্যাপি, আমার মুখে দেখে হাসি টাসি আছে। তো 2011 সালের জানুয়ারি কি ফেব্রুয়ারি হবে, হঠাৎ করে ভাইয়া অবৈধ কারণে ভাইয়াকে পুলিশ ধরে ফেলে।
আচ্ছা, কোন দেশে ছিল উনি?
দুবাই।
দুবাইতে? আচ্ছা,
দেশে বাড়িতে রাস্তা দেওয়ার কোনো উপায় নেই। তখন প্রায় 40,000-এর মতন ঋণ বাকি আছে। কি কি করবো, খুব প্রেশার, খুব চিন্তা পড়ে গেল সবাই মিলে। আর আমার উপরও কিছুটা চাপ তখন চলে আসে। ধরা যখন পুলিশ তাকে ধরে, ধরার পর 21 দিন সে জেলে ছিল, 22 দিনের পরে বাংলাদেশে চলে আসে। তো বাংলাদেশে চলে আসার পরে কি করব, ঋণ থেকে গেছে। এর মধ্যে পরে ভাইয়াকে বললাম যে ঠিক আছে, দেখো তোমরা কি করতে পারো, যতটুকু পারি তোমাদেরকে সাপোর্ট দিয়ে যাবো। এদিক দিয়ে মেজো ভাইও এখন মোটামুটি অনেকটা ভালো হয়ে আব্বুর সাথে কন্টিনিউ কাজ টাজ করতেছে। আমাদের একটা সাইট নেওয়া হয় আমাদের বাড়ি থেকে 16 কিলোমিটার দূরে লক্ষ্মীপুরে, ওইখানে কাজ করতে গেছে। আমি বাড়িতে পড়াশোনা, ভাইও আসছে, আসার পর সবাই চলে আসছে ওখান থেকে। ঠিক পাশের গ্রামে একটা কাজ পাই এক প্রফেসরের, উনি সম্পর্কে আমার খালু লাগে, আমার মামার বাড়িতে উনি বিয়ে করছে, ওই সম্পর্কে আমার খালু লাগে, খুব ভালো জানে আমাকে। এর মধ্যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাস টানা কাজ করা লাগে আমাকে।
আচ্ছা,
এপ্রিলে আমাদের পরীক্ষা, সায়েন্স স্টুডেন্ট, পড়াশোনা খুব প্রেশার। তখন ওইটা মাথায় নিতাম যে আমি স্টুডেন্ট, আমি অলরেডি অনেকটা ভুলে গেছি যে আমি স্টুডেন্ট। তো কি করবো,
ক্লাস ক্লাস করতে না ওই সময়?
না, ওই সময় ক্লাস ক্লাস করা হতো না একদম। 3 মাস যেদিন স্কুলে গেছে যেতাম, স্কুল পর আবার কাজে আসতাম, ভাইয়াও চলে আসছে, ভাইয়ার দেনা ফান আছে, ওগুলো সবাই মিলে দেওয়া লাগবে। একদিন হলো কি, স্কুলে 2 দিন আসার পরে আমি আর বড় ভাই যে বিদেশ থেকে আসছে, তো ও মিলে রড কাটতেছি, আমার হাতে হ্যামার, প্রায় 4.5 কিলো বা 5 কিলো এরকম হবে ওয়েট, ওর হাতে সেনি একটা রেলের উপরে। কি করলো, হ্যামারটা স্লিপ করে ভাইয়ের হাতে যায় পড়লো।
ওকে,
এটা নিয়ে ভাইয়া আমি বললাম যে দেখ এটা দুর্ঘটনা। ওরে অনেক সিন ক্লিয়ার করছে, বাসায় এসে মায়ের কাকে বলে, জীবনে কি বলবো আমি, মনে টানা 1 সপ্তাহ সহাতি করতে পারিনি।
বড় ভাই?
বড় ভাই।
কি দিয়ে মারলো?
কাঁচা মোস্তাক। আমার মারা অভ্যেস হচ্ছে কাঁচা মোস্তাক।
এটা কি জিনিস?
এটা হচ্ছে পাটি বানানো একটা জিনিস, গাছগুলো হয় আর কি, শীতল পাটি, বিছানা পাটি গুলা।
ওকে,
1 সপ্তাহ উঠতে পারি নাই, আমি পরীক্ষা চলে আসছি, স্কুলে যাব, টানা 3 মাস ক্লাস বন্ধ। তো প্রথম দিন গেলাম পরীক্ষা দিতে, ওইটার কাজটা প্রায় শেষ পর্যায়ে, তখন আমাদের লক্ষ্মীপুর যে প্রজেক্টটা, ওই প্রজেক্টটা চালু হয় আবার।
জি,
আব্বু ওই জায়গায় চলে গেছে, ভাইয়া তখন আবার ব্যবসা শুরু করে, ভাইয়া লক্ষ্মীপুর যায় না কারণ ওয়াইফ আছে এখানে। তো ঠিক আছে, ওকে, তো আমি গেলাম পরীক্ষা দিতে, প্রথম দিন পরীক্ষা দিয়ে আসলাম ইংলিশ সাবজেক্ট, সেকেন্ড ডে পরীক্ষা দিতে গেছি। তো সেকেন্ড ডে পরীক্ষা দেওয়ার পরে আমার ক্লাস টেস্টার ছিল মোশারফ স্যার নামে, উনি আমাকে ডাক দিয়ে বলে যে মাসুম তোকে হেড স্যার ডাকছে। হেড স্যার ডাকছে, তেমন আমার তো লাগছে যে কেন ডাকতে পারে স্যার আমাকে, আমি বুঝতে পারছি। ওই দিন আর পরীক্ষা শুরু হওয়ার ঠিক হবে ওই মুহূর্তে তো গেলাম হেড স্যারের রুমে, গেলাম স্যার আমাকে বললো যে আমি তো পরীক্ষা দিতে পারবো না, কেন স্যার আমার অপরাধ কি? কয় তুমি তিন মাসের মধ্যে কতদিন ক্লাস করছো? আমি বলছি স্যার চার দিন কি পাঁচ দিন সর্বমোট। কয় তুমি পরীক্ষা দিতে পারবো না, তুমি কিছু পারো? আমি স্যার আমি খুব ভালো পরীক্ষা দিতে পারবো। কারণ আমার একটা ভেবেছিল আমি পরীক্ষার আগে যদি দুই দিন সময় পাই, দুই দিন মোটামুটি পারলে আমি খুব ভালো পরীক্ষা দিতে পারবো। দুই দিন সময় পাইছি, দুই দিন পড়ছি, আমি পরীক্ষা দিতে পারবো। কেন তোমাকে পরীক্ষা দেওয়ার অনুমতি আমি দিতে পারবো না, তুমি তোমার ফ্যামিলিকে ডাকো। আমি তো সব ভাইয়া বললাম যে স্যার ঘটনাগুলো আমি স্যারকে বললাম, স্যার রাজি হলো না, বের হয়ে গেলাম। বের হয়ে কাঁদতে 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 বাড়িতে চলে গেলাম। ইন্টারেশন ছিল পড়াশোনা করবো না, তা আম্মুকে যে বললাম যে আম্মু স্যার তো আমার পরীক্ষা দিতে দিল না। তা আম্মু আমাকে বলতো কি করবি, পড়াশোনা বাদ দে, তাহলে তুই তোর আব্বার কাছে চলে যা। চলে গেলাম আব্বুর কাছে। আব্বুর কাছে যাওয়ার আব্বু ঠিক আছে দেখ আমি কি করতে দেখি কি করে। তা আব্বু কি বললো ক্লাস টিচারকে ফোন দিল, ফোন দিয়ে বললো যে আসলে সমস্যাটা গুলো বললো, তো বললো ঠিক আছে তাহলে ওকে পাঠান, ও পরীক্ষা দেখ। তারপর ওই দিনে আবার লক্ষ্মীপুর থেকে বাড়িতে চলে আসি, আসার পরের দিন আবার পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পরীক্ষা দিলাম। মোটামুটি আমার প্রবলেম হচ্ছে কি, আমি ম্যাথটা ক্লাস টেনে ম্যাথগুলো বুঝতে খুব কষ্ট হয়ে যাচ্ছে, কেমিস্ট্রিটা একটু সমস্যা হচ্ছে আমার। তো আমি বললাম যে আমার তো দুইটা বিষয় প্রাইভেট পড়া লাগে। ওই ঘটনাবার্তা ঠিক আছে, তার তুই পড়াশোনা করতে পরীক্ষাটা দিয়ে তাহলে তারপরে চিন্তা ভাবনা করে। আমি বললাম তাহলে আমার দুই বিষয় পড়তে হবো, এটা বললাম। যখন তখন ওই যে আব্বুর ছুটিতে বাড়িতে আসছে বড় ভাইয়ের বাড়িতে, তখন দেখি ভাইয়া কোনো কথা বলতেছে না, তোর ব্যাপার ভাই বলছে যে তোর ব্যাপার ঠিক আছে ওকে ফাইন। তখন আমি ক্লাস টিচার মোটার কাছে ম্যাথ প্রাইভেট পড়তাম, আর কেমিস্ট্রিটা বন্ধু বান্ধবদের কাছ থেকে হেল্প নিতাম, কোন টাকা দিতাম না, প্রাইভেট পড়তাম, কোনো টাকা দিতেছি না। এদিক দিয়ে আমার সেকেন্ড সেমিস্টার পরীক্ষা, এর মধ্যে ভাইয়া কোনো প্রবলেমও করতেছে না, ভাই বুঝতে পারছে পড়াশোনা করতেই হবে, আর প্রেশার দিতেছে না আমাকে। 2012 জুন মাসে 8 তারিখ কিংবা 10 তারিখ, ডেটটা আমার সঠিক মনে নাই, হঠাৎ করে কি করলো, ভাইয়া ভিন্ন হয়ে গেছে,
বড় ভাই ভিন্ন হয়ে গেল,
বড় ভাই ভিন্ন হয়ে গেছে, বোনই আলাদা খাবে। মেজো ভাই তখন ঠিক তখন বড় ভাই মেজো ভাই পাগলামি শুরু করে দিছে, আব্বু অসুস্থ হয়ে গেছে ওই মুহূর্তে। কি করবো
পরীক্ষার আগে
কি করবো ঠিক বুঝতে পারতেছি না, কোথায় যাব, কি করবো, কেমনে কি করবো, পড়াশোনা পরীক্ষা এত দূর পর্যন্ত নিয়ে আসলাম তাই না, তাহলে এছাড়া তো কিছু করার কোন পথ দেখতেছি না আমি। তো কি বলবো, আমি চিন্তা করতেছি, আর আমার চাচি আমাদের সাথে গেলাম কথা বলতে, ভাইয়াকে বললাম তো অ্যাটলিস্ট আমার পরীক্ষা পর্যন্ত ধৈর্য ধরতে, পরীক্ষার পরে না ওনারা ভিন্ন হয়ে যাক। তো কাকিরা কাকারা ভাইয়াকে ডাক দিল, ভাইয়াকে ডাক দিয়ে কথাটা বলছে, পরে ভাইয়া কি করলো, এটা রিয়াক্ট করলো, খুব বাজে ভাবে রিয়াক্ট করলো ওদের সাথে,
বড় ভাই
বড় ভাই। ওরা কি করলাম, ঠিক আছে ওরা ভিন্ন হয়ে গেছে আর ওরা মানে নাই, পরে আমি নিজে পড়াশোনা প্লাস কাজটা ওটা কাজের উপর একটু বেশি প্রেশার দিতাম, রাতের বেলা কাজ করতাম, টোকায় খুঁজা খেজা আর পড়াশোনা করতাম, মেধা হেজা দিনের বেলা পড়াশোনা করতাম, কাজ করতাম, এভাবে চলতেছে। আমাদের টেস্ট পরীক্ষা দিলাম, আমার রেজাল্ট ভালো হয় নাই, আমি দুই বিষয়ে ফেল করি, এর মধ্যে আমার স্কুলের তখন জমা হয়ে যায় প্রায়
সাড়ে, ফেল করেন দুই বিষয়ে
টেস্ট পরীক্ষায়, তো আমি ফর্ম ফিল আপ করাবে না, কি করবো অনেকটা নিয়ে কানাকাটি করতেছি, বাসায় যা ফর্ম ফিল আপ করবে না, পরীক্ষা দিতে পারবো না। স্যারের কাছে মেহেদির আম্মার কাছে বললাম, ওরা বলে ঠিক আছে দেখি কি করা যায়, এখন কি করবো ঠিক বলতেছে। ওরা অলরেডি প্রায় 4,300 টাকা মতো স্কুলে পানো হয়ে গেছে বকেয়া বেতন, এই 6 মাস কোনো রিজাল্ট হয় না, আমার ক্লাস এইটে স্কলারশিপটা মিস হয় আমার।
আচ্ছা,
তো বেতন দেওয়া লাগতো আমাকে।
আপনি এসএসসি তে ফেল করেন?
এসএসসি পরীক্ষা দিব, তার একটা মূল্যায়ন পরীক্ষা হয়,
এক্স্যাক্টলি টেস্ট পরীক্ষা হয়, যেটা
টেস্ট
পরীক্ষায় ফেল করেন?
হ্যাঁ, দুই বিষয়ে ফেল করেন,
দুই বিষয়ে ফেল করেন, তখন দুই বিষয় মানে এক বিষয়ে ফেল করা মানেও ফেল। আচ্ছা, কি কোন সাবজেক্টে ফেল করেন?
ফিজিক্স কেমিস্ট্রি,
ফিজিক্স আর কেমিস্ট্রিতে ফেল করেন। আচ্ছা, ওকে, তারপর
তো কি করবো, আমি সবাই চিন্তা ভাবনা করলাম, ওরা অলরেডি 4,200 টাকা আমার কাছে পাওয়া আছে, 4,200 টাকা তো ভালো কথা, 42 পয়সা দেওয়ার মতো ক্ষমতা আমার তখন নাই, বড় ভাইকে বলতে পারি না, ও তো ভিন্ন, আব্বু ওর মধ্যে আব্বু অসুস্থ হয়ে গেছে আবার, মানে আব্বু আর রিকভার করতে পারতেছে না, রিকভার করবে সেই জিনিস হচ্ছে না। আব্বুর ওই মুহূর্তে আব্বুর একটা অপারেশন করা লাগে, অপারেশন করে একটা আঙ্গুল কেটে ফেলতে হয়, আব্বু দিক আছে ইয়েতে, কি করবো চিন্তা করেছে। পরে আমার জ্যাঠতো ভাই একজন আছে, উনি ইয়েতে চাকরি করত, এই একটা এনজিওতে, তোর কাছে বলি, প্লাস এলাকার লোক বিষয়টা জানে, জানার পরে ওরা সবাই মিলে চাঁদা তোলে আমার জন্য
পরীক্ষা দেওয়ার জন্য,
তো চাঁদা দেওয়ার প্রায় 2,000-2,500 টাকা মতন উঠে
এই ফর্ম ফিল আপের টাকা,
ফর্ম ফিল আপের টাকা তো 4,200 টাকা তো ওখানে আমার দেওয়াই লাগবে। ঠিক আছে, পরে আমার জ্যাঠতো ভাই ইমরান নাম উনি যে আমাকে চাঁদা তোলার জন্য হেল্প করে, তো বলেন ভাইয়া এই টাকা তো হচ্ছে 250 টাকা লাগবে। কত লাগবে? আরো 1,000 টাকা। তো উনি 500 টাকা দিছে আর ওনার এক কলিগের কাছ থেকে আর 500 টাকা নিয়ে 1,000 টাকা দিছে, 3,500 টাকা হয়েছে আমার। 3,500 টাকা নিয়ে এদিক থেকে স্যারদেরকে রাজি করে ফেললাম পরীক্ষা দিবই, তো ওরা রাজি হলো, ফর্ম ফিল আপ করলাম। করার পরে ফর্ম ফিল আপ করতে ওরা আমার কাছে অন্য 2,000 টাকা নিছে,
জানি
4,200 টাকা লাগতো, বাকি টাকা আমাকে মাফ করে দিয়ে এলাকার সবার রিকোয়েস্টে মাফ করে দিয়ে 2,000 টাকা দিলাম, দিয়ে ফর্ম ফিল আপটা করলাম। পরীক্ষার জন্য মেন্টাল প্রিপারেশন নিতেছি, দেখতে দিনে নুন আনতে পান্তা পোড়ায় সারাদিনে, দেখা যায় 2 দিনের 1 বেলা রান্না হইতো আমাদের ঘরে, তখন ফর্ম ফিল আপটা আমি করি।
ওকে,
2 দিনে 1 বেলা, 3 দিনে 1 বেলা রান্না হতো আমাদের, এমন অবস্থা সৃষ্টি হয়। কি করব বুঝতেছি না, পরে কি করলাম লাকড়ি ফাল দেওয়ার কাজ নিলাম।
লাকড়ি ফাল দেওয়া মানে হচ্ছিল যে
কুঠাল,
বুঝতে পেরেছি আমি, চুলো যে রান্না করার জন্য এটা হয় ওটা কাটার কাজ।
তো অলরেডি ওখানে তখন আবার স্কুল থেকে একটা ইয়ে দিল, আমাদের স্কুলে একটা সিস্টেম হচ্ছে কি যারা পরীক্ষা দিবে তাদের পরীক্ষা 3 মাস আগে স্কুলে নিয়ে যাবে, স্কুল হোস্টেলে, তার জন্য এক্সট্রা কোনো খরচ দেওয়া লাগে না, সব শ্রেণী একসাথে নিয়ে ওখানে পড়াশোনা, স্যারেরা গাইড দিবে। ওরা জন্য চিঠি পাঠাইছে, যেদিন চিঠি পাঠাইছে আমি ওই দিন কাজ করতেছি, কারণ স্কুল বন্ধ, ক্লাস হয় না, বাসায় পড়াশোনা, তো আমি কাজ করতেছি, আমার এক দাদির লাকড়ি ফাল দিতেছি। চিঠি পাঠাইছে, আমি রেজিস্টার চিঠি নিলাম, বলে যে 2 দিনের মধ্যে উঠা লাগবে। এখন চিন্তা করে গেলাম 2 দিনের মধ্যে উঠা লাগবে, তা আমাদের নিজে কাগজ কলম টাকা ব্যবস্থা করা লাগবে, খাওয়া তো হয়তো বা যেভাবে হোক একটা ব্যবস্থা আম্মু করবে, আম্মু তো আছে, আম্মু এর মধ্যে তখন আম্মু কিন্তু বাসা বাড়িতে কাজ করতো গ্রামেই, আমার জেঠি আম্মা কাকি আম্মা ওদের এখানে কাজ করতো, ওখানে কিছু আসতো ওটা দিয়ে চলতেছে। তো এখন বলে ঠিক আছে, ওকে চিঠি পাঠাইছে, আমি মেন্টালি প্রিপারেশন নিয়ে কিছু টাকা পয়সা, আমি ফাল দেওয়ার কাজ নেই। ওই দিন আমি সারাদিন কাজ করি, সকাল 7টা থেকে শুরু করে সন্ধ্যা 7টা পর্যন্ত কাজ করি, ওখানে প্রায় 600 টাকা মতন পাই, ওই টাকা দিয়ে হয় না, তার মানে আমার আরেকটা দিন সময় আছে আমার হাতে। তো পরের দিন আমি কাজ ঢুকি, কাজ যাওয়ার পর সর্বমোট আমার কাছে 1,000 টাকা হয়। 1,000 টাকার পর আমি কাগজ কিনি, 2 রিম আর কলম প্লাস নিজে আনুষঙ্গিক কিছু যা লাগবে ওটা আমি কিনি, আমার ওখানে 700 টাকা মতো খরচ হয়, বাকি 300 টাকা আমি আম্মুর কাছে দিয়ে দিলাম, আম্মু টাকাটা তোমার কাছে রাখো, হতে পারে যেমন আস্তে আস্তে খাওয়া লাগতে পারে, যেহেতু আমি ইয়ে করতে পারতাম না তখন, আর কাজ করার সুযোগ নেই, কারণ 3 মাস আমাকে ওখানে থাকতে হবে, ওখানে পড়াশোনা করতে হবে, বাড়িতে আসার কোনো সুযোগ নাই।
ওকে
ঠিক আছে আমুল, ঠিক আছে ওকে তাহলে টাকাটা দেওয়া, ওখানে আম্মু আমাকে বিস্কিট মুড়ি এগুলো কিনে একটা বই মুখে দিয়ে দিল, আমি স্কুলে উঠে গেলাম, আসি পড়াশোনা করতেছি। ভাই কি বলবো, একটা গ্রামের একটা প্রবাদে বলে বাঁধা গরু ছাড়া গরু যখন বাঁধায় পড়ে চটপট করে, ঠিক আমার অবস্থা ঠিক ওইরকম হয়ে গেছে, টাকা পয়সা নাই, কাগজও প্রায় নিজে, তখন আমার একটা হ্যাবিট, আমি তখন স্মোক করা শুরু করে দিই, তখন আমি ক্লাস 10 থাকা অবস্থায় স্মোকিং করা স্টার্ট করে দিই। স্মোকিং করা শুরু হওয়ার পর থেকে আমার তখন টাকা নাই, সিগারেট খাওয়া লাগবে আমার, দেখা যায় বন্ধু বান্ধবের কাছে 10 টাকা দিত দরকার আছে, কি বলতো জিজ্ঞেস করতে দিত, একদিন 2 দিন 3 দিন 5 দিন, তা এই বাসায় যেতাম, বাসায় যে আম্মুর কাছ থেকে জানতাম, মানে কোনোভাবে টাকাটা ম্যানেজ করতাম সিগারেট খাওয়ার জন্য। সিগারেট খাওয়ার পর থেকে ঘুম সারা রাত্রি ঘুমাইতাম না, তো একটা না 21 দিন মনে হয়, 21 দিন না 22 দিন এরকম সম্ভবত হতে পারে, আমি 2টা 3টা 4টার দিকে ঘুমাইতাম, পরে সকালবেলা আবার 7টা বাজে উঠে যেতাম।
আচ্ছা,
হঠাৎ করে আমার ব্রেনে একটু প্রেশার পড়ে, আমার ডান সাইডের টিস্যুতে একটা স্পট পড়ে যায়।
কিভাবে জানলেন এটা?
এটা জানছি কিভাবে সেটা বলতেছি, আমার খুব মাথা ব্যথা করছে, আমি বসতেছি, বসা থেকে উঠতে গেলে মাথা ঘুরাচ্ছে।
আচ্ছা,
মানে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, কয়েকদিন যায় এভাবে, মানে কন্ট্রোল করা খুব টাফ হয়ে যায়। আমার কেউ
তখন আপনার পরীক্ষা হয়নি?
না, তখন আমার পরীক্ষা হয় নাই, নভেম্বরের সরি ডিসেম্বরের 18 তারিখ সম্ভবত প্রবলেমটা দেখা দেয় আস্তে আস্তে। আমি প্রথমে আমি হয়তো দু একটা দেখা যায় একটা ফ্যারিস্টামল খাইতাম, মোটামুটি ভালো হইতাম, বাট ডে বাই ডে আমার জিনিসটা বাড়তেছে।
আচ্ছা,
বসলে যখন আমি বসতাম, বসার সময় সে মাথা চেপে ধরে দুই পাশে টিস্যুতে চাপ দিয়ে ধরে বসা লাগতো, আবার উঠার সময় ঠিক ওইভাবে উঠতে হইত, আর হঠাৎ করে হইতো কি মানে বসে আছে, আমি কোথায় বসে, কি পুকুর পাড়ে বসে আছি, নাকি আমি আগুনের চুলার পাশে বসে আছি, আমি ঠিক জানতাম না, বা নাকি আমি ছাদের ব্যালকনিতে বসে আছি, ছাদের ব্যালকনিতে বসে আছি জানতাম না। আমি ওইভাবে মানে সুযোগ পেতাম বাড়িতে যেতাম, প্রবলেম হওয়ার পর সুযোগ পেতাম একটু বাড়িতে যেতাম, বাড়ি থেকে আসার পরে আমাদের স্কুলে সিঁড়ি দিয়ে দোতলে উঠতেছি, হঠাৎ করে আমি পড়ে যাই, ঘুরে পড়ে যাই, আমার অনেকটা বলতে গেলাম সমস্ত শরীরে কাঁপুনি চলে আসে আমার, আর প্রেশারটা এত হাই, মাথা এত গরম হয়ে যায়, গাড়ির ব্যথা, আমি নিজেকে কন্ট্রোল, আমি কই আছি নিজে জানি না, কে আমার পাশে আছে আমি জানি না। তো বন্ধুরা সবাই মিলে আনে মাথা পানি এনে দেয় হোস্টেলের মধ্যে, ওরা আবার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বরাবর আমার বাড়ি থেকে আমার স্কুলের দূরত্ব সর্বোচ্চ হলে আপনার 100 গজ, এর বেশি হবে না। তো ওরা বাড়িতে পৌঁছা দেয়, এটা ওরা আব্বু আমু এটা সিরিয়াসলি নেয় বিষয়টা। তো আমাদের একজন ডক্টর আছে আব্বুর খুব ভালো ফ্রেন্ড, তো ওনার কাছে আমাকে পাঠানো হয়, ওনার কাছে পাঠানো হয়, উনি দেখতেছেন না কোনো অসুখ ইয়ে হচ্ছে না, ওষুধ ওষুধ খাই আমি খাইতেছি। তো একটা ওষুধ আমাকে কন্টিনিউ খাওয়া লাগতো, নামের আমার কন্টিনিউ খাওয়া লাগতো। কি বলবো, হচ্ছে মাথা ব্যথা, পড়াশোনা কনসেন্ট্রেট করতে পারতেছি না। তখন আমি এই কি করলাম, ওষুধ খাইতাম, হোস্টেলে মানে থাকতাম, চলে থাকতাম না, থাকতাম না, চলে থাকতাম না, থাকতাম না।
হোস্টেল মানে কোন হোস্টেল? এটা কিসের হোস্টেল?
স্কুল হোস্টেল, যেখানে ক্লাস এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য 3 মাস আগে
ওখানে থাকতে হয়। হ্যাঁ,
ওখানে
থাকতে হয়, রাইট।
ওখানে সবসময় থাকা লাগবে, ওখানে ক্লাস, ওখানে থাকা খাওয়া, ওখানে গোসল, ওখানে সব। তখন আমি হোস্টেল ছেড়ে বাড়িতে চলে আসার আগে ট্রিটমেন্ট চলতেছে আমার, তো একদিন রাত্রে হলো কি, মানে প্রেশারটা অতিরিক্ত মাত্রা বেড়ে গেছে, কম্পনটা অতিরিক্ত মাত্রা বেড়ে যাওয়া।
প্রেশার বলতে কি, লো প্রেশার না হাই প্রেশার?
হাই প্রেশার। তখন
ওকে
অতিরিক্ত মাত্রা বেড়ে যায় এবং গায়ে মানে দুই পাশের মাথার ব্যথা যন্ত্রণায় আমি খুব কষ্ট হচ্ছিল আমার। আম্মু দেখে তো কান্নাকাটি শুরু, এদিক দিয়ে বড় ভাইও এর মধ্যে দেখে নাই, আসছে নাই, বড় ভাবি আসছে, ডাক দিয়ে আসছে, আম্মু কান্নাকাটি চিৎকার শুনে বাড়ির সবাই আসছে। আনার পরে একটা সিএনজি ডাক দিয়ে আমার ছোট কাকা সহকারে আমাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়, মাথা গামছা বেঁধে, মাথা দুই পাঁচটা গামছা বেঁধে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার ওষুধ দিল, ওষুধ দিয়ে অনেকে আমি সাজেস্ট করলো যে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য, ঢাকায় নিয়ে যাওয়ার জন্য চিন্তা পড়ে ঢাকায় আনবে কিভাবে, টাকা পয়সার খুব প্রেশার, যে টাকা যত টাকা খরচ হয় এগুলো সব ধার দানা করে করা লাগতেছে। তো যা পয়লা জানুয়ারি ২০১২ আমার প্রেশারটা আবার মানে আস্তে আস্তে বাড়তে থাকে, মাথা ব্যথাটা যন্ত্রণাটা আস্তে আস্তে বাড়তে থাকে, বাড়তে থাকে। ওই দিন আমার কি করলো, ওই দিন ঢাকায় নিয়ে আসা হলো, টাকা পয়সা ধার দানা করে ঢাকায় নিয়ে আসলো ডক্টর হসপিটালে। তো ওখানে আনার পরে উনি পরীক্ষা নিরীক্ষা করলো, সিটি স্ক্যান করাইলো, করার পরে বলে যে ডান সাইডের টিস্যুতে স্পট পড়ে গেছে। কেন? তো ডাক্তার বললো যে অতিরিক্ত টেনশন আর হচ্ছে প্রেশারের কারণে, কাজের প্রেশার হতে পারে, ফ্যামিলি প্রেশার হচ্ছে নাকি, বললো হ্যাঁ ওই ধরনের প্রেশার হচ্ছে।
আমরা এখানে আর একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা, জীবন গল্পটা শুরু হয়েছে মাত্র, এই জীবন কোথায় দাঁড়িয়ে আছে, ওএসএসসি পরীক্ষার গল্পটা বলছিল তার আগ মুহূর্তে, ও এখন 23 বছর বয়স, তার মানে বুঝতেই পাচ্ছেন সেখান থেকে শুরু করে আর সব 5 থেকে 7 বছর জীবন গল্প। এই জীবনের গল্পে ও কোথায় আজকে দাঁড়িয়ে আছে সেটাই হচ্ছে কথা। আমরা মাত্র 5 মিনিটের বিরতির পর ঠিক রাত 12টায় আবারও ফিরব। এই ফাঁকে চলে আসতে পারেন আমার ফেসবুক পেজে, ওকে দেখার জন্য কিংবা ওর সাথে কমিউনিকেট করার জন্য। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibria.rj, পেজটি আরজে কিবরিয়া নামে আছে। অ্যান্ড প্লিজ লাইক দিস। ওকে, ফিরে আসছি ঠিক রাত 12টায়।
Close up presents Hello 8920. Close up. The closer, the better. Close up presents Hello 8920. Close up. The closer, the better.
5 মিনিট পর আরো একবার স্বাগত প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফ এম 89.2 তে। আমি কথা না বাড়িয়ে আবারও ফিরছি মাসুমের কাছে। মাসুম, তারপর ঢাকায় নিয়ে যেতে হবে, বা কিছু একটা ছিল এখানে? হ্যাঁ,
ঢাকায় তখন আমাকে ঢাকায় নিয়ে আসা হয়, ঢাকায় হলে ডাক্তারের কাছে দেখাই, ডাক্তার রুম থেকে বের হওয়ার পরে আমি আবার সিরিয়াসনেস হয়ে যাই, ডাক্তার এটাকে সিম্পল অ্যাটাক হিসাবে দেখে।
আচ্ছা,
ওষুধ ওষুধ দিল, 3 দিন থাকা লাগে ঢাকাতে। জানুয়ারির 23 তারিখ আমার স্কুল থেকে ফোন দিছে স্যারে, খোঁজ খবর নেওয়া যায়, এর মধ্যে এলাকা সবাই জেনে গেছে আমি অসুস্থ। স্যারে ফোন দেয় কবে আসবি, এই জন্য স্যারে বললো, আব্বু কথা বললো, আমার বললো 23 তারিখ, আর 23 তারিখ তোদের বিদায় অনুষ্ঠান।
জি,
ওখানে আমাকে অ্যাডমিট করা হয়। 23 তারিখ ডাক্তারের সাথে দেখা করলাম, দেখা করার পর স্যার আমি আজকে চলে যেতে চাই, তোমার তো শারীরিক অবস্থা বেশি ভালো না, কেন যাবাই, আমাকে ওদিন রিলিজ করে দেয়, আমি চলে যাই। তখনই বড় আপু যে বিয়ে দিছি বড়াপুর হাজবেন্ডের সাথে ওই ফ্যামিলির সাথে একটা প্রবলেম দেখা দেয়। ঢাকা আসির মধ্যে বড়াপুর দেবরে আম্মুর সাথে দেখা করে, বড় দুলাভাই যা বাড়িতে যাইতো না, খোঁজ খবর নিত না, টাকা পয়সা দিত না, এটা নিয়ে ফ্যামিলিতে ঝামেলা সৃষ্টি হয়। ওদিক দিয়ে বাইয়ে অনেকটা বড়াপুর জামাই অনেকটা হেল্প করে আমাকে টাকা পয়সা দিয়ে, টাকা শর্ট পরে ঢাকা থাকা অবস্থা, মানে কাকা আমার কাকা আছে একজন, তো উনি সন্ধ্যাটিতে চাকরি করে, উনি টাকাটা ব্যবস্থা করে দেয়। 23 তারিখ রাত্রে আমি বাড়ির উদ্দেশ্যে চলে যাই, 24 তারিখ সকালে বিদায় অনুষ্ঠান, যাই ওখানে অ্যাটেন্ড করে যাওয়ার পরে এলাকার সবাই আসে দেখতে আসে। তো এমন কোন ব্যক্তি বাদ ছিল না যে বলল আমি মাসুম পরীক্ষা দিতে পারবো বা পাস করব।
মানে সবাই বললো যে পারবেন না আপনি পরীক্ষা
দিতে। আচ্ছা, আগে বাদ তারপরে না পরীক্ষা দিস।
আচ্ছা,
আমি খুব নার্ভাস হয়ে গেলাম। প্রায় জানুয়ারি 23 তারিখ, ফেব্রুয়ারি 2 তারিখে পরীক্ষা, 24 তারিখে এই টানা 21 দিন পড়াশোনা, কোনো নাম নাই আমার মধ্যে, 7 দিন হাতে সময়। সাত দিনে 7টা সাবজেক্ট নিলাম হাতে, একটু একটু করে 10 মিনিট পড়তাম, আধা ঘন্টা পড়তাম, 1 ঘন্টা পড়তাম সর্বোচ্চ। পরীক্ষা দিতাম, আম্মু তখন আমার সাথে এক্সাম হলে যাইতো, আমি উপবৃত্তি পাই আবার তখনই। একটা রিস্কা বাড়া করলাম, যদি দেখা লাগলো আমি যদি হাতে হেঁটে যাই তাহলে প্রেশার হয়ে যেতে পারে, ডাক্তার বলে যত আরামসে থাকা যায়।
আচ্ছা,
বেটার। তা আমি একটা রিস্কা নেওয়া হলো, 1800 টাকা আমাকে এক্সাম পর্যন্ত সব কমপ্লিট,
মানে পুরো পরীক্ষার সময়টাতে আপনাকে নিয়ে যাবে,
নিয়ে যাবে আনবে, সাথে আম্মু থাকবে।
আচ্ছা,
এদিক দিয়ে ঋণগুলো করলো আমার অসুখের সময় প্রায় 53,000 টাকার মতন, ওই টাকাটা ধার করছ, ওগুলা জন্য একটু প্রেশার আসতেছে আমি বুঝতেছি। পরীক্ষা শেষ করলাম, পরীক্ষার হলের মধ্যে আমার প্রবলেমটা দেখা হয়, প্রবলেমটা হয় যে মাথার প্রবলেমটা কমে না, ওষুধ খাই ঠিক থাকে কতক্ষণ, আবার প্রবলেমটা দেখা যায়। তো সবসময় আমার কাছে একটা ট্যাবলেট থাকা রাখতো। পরীক্ষা দেওয়ার ঠিক 3 দিন পর টাকাগুলোর প্রেশার আসে। এদিক দিয়ে হলো কি, বড় ভাইয়ের ঘর করা লাগবে, তো মাটি কাটার লাগবে। তো আমার বাড়ির পাশে হচ্ছে একটা ছোট গাতা আছে, ছোট একটা প্রজেক্ট বলা যায়, ওই জায়গাটা ভরাট করা লাগবে। ওই জায়গাটা ভরাট করে ওখানে কিছু একটা করার চিন্তা ভাবনা করতেছে। এর মধ্যে আমি মেন্টালিটি ভাবে ঠিক আছি, বাট শারীরিকভাবে এখনো কাজ করার মতো সেই অ্যাবিলিটি হয় নাই। আমি তখন ওই প্রবলেমের পর থেকে মাথায় আমি 5 কেজি ওজনে কোনো কিছু নিতে পারতাম না, প্রেশারে কোনো কাজে আমি হাঁটতেছি, অনেকক্ষণ হাঁটতেছি, হাঁটার পরে প্রেশারটা হঠাৎ করে হাই হয়ে যায়, যে মাথা গাড়টা সব ব্যথা করে। ওই মাটিগুলা কাটাইলাম, প্লাস অসুস্থ থাকা অবস্থায় কাজ করতাম, কাজ করা লাগত, মাটিগুলা কাটাইলাম, প্লাস নিজে যে ঋণগুলা করলাম ওই ঋণগুলা শোধ করতেছি আমি নিজেই।
আচ্ছা,
আব্বুর সাথে থাইকা, তো বড় ভাই আলাদা, মেজো ভাইও মানে একদিন করে তো 3 দিন করে না, এরকম আর কি। প্রেশার 50-50 হয়েছে, আব্বুর উপরে 50% যাচ্ছে, আমার উপরে 50% যাচ্ছে, এভাবে চলতেছে এক্সাম রেজাল্ট আউট হওয়ার আগ পর্যন্ত। তো পরীক্ষা দিয়েছি, পরে পরীক্ষা মোটামুটি যে খারাপ হয়েছে সেটাও না, হয়েছে মোটামুটি, রেজাল্ট আসলো, রেজাল্ট হয় 3.81 সায়েন্স থেকে, বিষয়টা 3.81
পাস তো করেছেন। আমি তো ভাবছিলাম আমি পাশই করবেন না, পরীক্ষা দেওয়া তো পরের বিষয়, যাই হোক বলুন।
3.81 পরে এখন ভর্তি হবো আবার ইন্টারমিডিয়েটে। আব্বু আবার অসুস্থ হয়ে গেছে, এখন আর কাজ করতে পারতেছে না আবারও, প্রেশারটা আমার পুরোপুরি আমার উপরে। আমি চিন্তা করছি যে আমি গভর্নমেন্টে ভর্তি হতে যাই তাহলে পারবো, কিন্তু ওখানে পলিটিক্যাল একটু প্রবলেম আছে। তো অনেক চিন্তা ভাবনা করে ওখানে ভর্তি হয়ে গেলাম 600 টাকাতে, যেখানে আমি ভর্তি হতে লাগে 2900 টাকা, কাজ করতাম আর এদের ফ্যামিলিকে দেওয়াই লাগতো। ওই জায়গায় আমার কলেজের পাশে একটা একজনের সাথে পরিচয় হয়, ওর কাজ দিবে, তা এর মধ্যে আমি কনস্ট্রাকশনের টোটাল কাজটা আমার আয়ত্ত চলে আসে, আমি এখন নিজে কাজ করতেছি, করাইতে পারতেছি। তো ওর সাথে কথাবার্তা হয়, তো ওর একটা কাজ আমাকে দেয়, নিবে আমার একটা প্ল্যান ছিল। ইন্টারমিডিয়েটের 2 বছর ঠিক 2012 সালের অগাস্টের দিকে কাজটা সব অফ করে দিলাম, দেখি একটা পার্ট টাইম জব যদি করা যায়, পড়াশোনা পাকা হবে, তাহলে হয়তো একটু ভালো হইতো, কাজটা নিজের উপরে প্রেশার হয়ে যায়।
জি,
তো আমার এক মামা লাগে সম্পর্ক, ওনার একটা এনজিও ছিল, তো ওনার উনি আমাকে ডাক দিছে, চাকরির জন্য অফার করলো, 3,000 টাকা স্যালারি দিবে, থাকা খাওয়া উনের, ওখানে চলে গেলাম, কত পড়াশোনা চাইলে পড়াশোনা করতে পারবি। ওখানে আমি 6 মাস চাকরি করলাম, এই 6 মাসের মধ্যে আমি অনলি মাত্র 2 মাস ক্লাস করতে পারছি কিনা সন্দেহ আছে। পরে ওখান থেকে আমি বের হয়ে চলে আসি, বের হয়ে চলে আসার পরে আবার নিজে কাজে মন দিই, পড়াশোনা করতেছি, এদিক দিয়ে ক্লাস করতেছি, চলতেছে। 2013-এর জুনের দিকে মানে ফার্স্ট ইয়ার ফাইনাল যখন হয় ইন্টারমিডিয়েটের, তখন আমার একটা মেয়ের সাথে পরিচয় হয়, মেয়ের নাম হচ্ছে সালমা। আমার একটা শীট দরকার ছিল ইম্পর্টেন্ট, আমি একটা এক সপ্তাহে ক্লাসে যাই, আমি একটা শীট দরকার ছিল। আমার একটা বান্ধবী ছিল, ওর নাম হচ্ছে রিমা, ওর কাজিন হচ্ছে সালমা। তো সালমার কাছে শীটটা আছে, রিমার কাছে শীটটা নাই। তো আমি যদি বললাম তাহলে ঠিক আছে, তুই তোর কাজিন, তোর শীটটা আমাকে নিয়ে দে, বলতেছে ঠিক আছে আমি বলবো দিব আর কি, দেয় নাই। ঠিক ওই ঘটনাতে ওর সাথে আমার সাথে ফ্রেন্ডশিপ হয়, ফ্রেন্ডশিপ থেকে পরবর্তী রিলেশনশিপে যায়। ওই ইন্টারমিডিয়েট পরীক্ষা ফাইনাল পর্যন্ত খুব ভালোভাবে চলতেছে, পড়াশোনা ফ্যামিলি দিতেছি, নিজেও চলতেছি, প্রতি মাসে 10,000-12,000-14,000 এরকম করে আসতেছে আমার ইনকাম। তখন ইন্টারমিডিয়েট এক্সাম প্রায় কাছাকাছি, এদিক দিয়ে বড় ভাই আবার বেকার হয়ে যায়। ওদিকে আমাদের গ্রামে বর্ষা সিজনের অবস্থা ইয়ে থাকে, তো কাজ থাকে না তেমন একটা। আমার একটা কাজ ছিল, আব্বু অনেকটা হেল্প করতো আমাকে ওই কাজে। ঠিক আছে, আমি ওই কাজটা নিলাম। তো ঠিক আছে ভাই, তার যেহেতু তুমি যেহেতু প্রবলেমের মধ্যে আসো, তাহলে এক কাজ করো, আমি তোমাকে মিস্ত্রি যে হাজিরা দেওয়া হয় আমি তোমাকে ওই মূল্যে হাজিরা দিব, তুমি আমার সাথে কাজটা করো। সে এক পর্যায়ে রাজি হয়ে যায়। পরীক্ষা শেষ করে সাইডে যাইতাম, কাজ দেখতাম, কাজ দেখে আমার নিজে বাসায় আসতাম, বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে ভাবে যেতাম। ওই কাজটা থাকা অবস্থায় আমার লক্ষ্মীপুরের প্রজেক্টটা আবার চালু হয়। তো আমি বললাম ঠিক আছে ভাইয়া, আমি এটা সাতটা ঢালাই দিয়ে তারপরে আমি লক্ষ্মীপুর চলে যাই, এর মধ্যে আমার পরীক্ষাও শেষ, ইন্টারমিডিয়েট পরীক্ষাও শেষ, লক্ষ্মীপুর চলে যাই, লক্ষ্মীপুর কাজটা আমি হ্যান্ড ওভার দিয়ে তারপরে আসতেছি। ঠিক আছে, যা তোমার সমস্যা নেই। ইন্টারমিডিয়েটে 2 বছর টানা কাজ করে টোটাল 2,56,000 টাকা সেন্টারিং ম্যাটেরিয়ালস জোগাড় করি। তো ভাইয়া এই এই জিনিসগুলো আছে এখানে, আমি আবার পুরনো লেবারগুলো নিয়ে গেলাম। যাওয়ার পর তুমি কি লাগে না লাগে বা কত টাকা লাগবে এটা ফোন দেওয়া লাগবে না, আমি ওনাদেরকে তোমার সাথে ভালো করে ইন্ট্রোডিউস করে দিচ্ছি। তা আমি ঠিক আছে ওকে ভাইয়া করবে, আর লেবার যে খরচটা উঠেছে লেবারের খরচটা দিবে, বাকিটা আমার তো থেকে দিতেছে। তা আমি ওদের কাছে দিতে কোনো খোঁজ খবর নিতেছি না তেমন একটা। হঠাৎ করে শুনলাম কি ওই কাজটা সম্পূর্ণ ভাইয়া নিজের দায়িত্বে নিয়ে নিজে করে নিজে টাকাগুলো নিজে খেয়ে ফেলছে, আমাকে একটা টাকা দেয় নাই। নট অনলি দ্যাট, সে কি করলো ওই জায়গা থেকে আরো 4-5টা কাজ নিল আমার সেন্টারিং ম্যাটেরিয়ালস দিয়ে, সে আরো 4-5টা কাজ নিল। আর আমি বললাম যে ভাই ঠিক আছে, তাহলে এক কাজ করো, তাহলে আমার সেন্টারিং ম্যাটেরিয়ালস ফেরত দাও, আমি দেখি অন্যদিকে কাজ করব। তখন আমি লক্ষ্মীপুরে কাজ করি। তো ইন্টারমিডিয়েট রেজাল্ট প্রায় তখন কাছাকাছি, আমি ইন্টারমিডিয়েট রেজাল্ট ফার্স্ট টাইম ফেল করি ইংলিশে। পুরো মেন্টালি ভাবে আমি ডিসঅ্যাপয়েন্টেড ভাই, হাতে এটা নিয়ে কাটাকাটি ভাই বললেন ঠিক আছে, তাহলে ভাই তোর কিসের সেন্টারিং ম্যাটেরিয়ালস? যে আমার টাকা দিয়ে কেনা, আমার পরিশ্রম দিয়ে কেনা, বাবার সাপোর্টে আমি ওগুলো নিলাম, সে আমাকে বলতেছে তোর কিসের সেন্টারিং ম্যাটেরিয়ালস? আমি বললাম মানে কি? কয় আমি ওগুলো সব বিক্রি করে ফেলছি। তো ওই প্রজেক্টের হিসাব? কয় প্রজেক্টের হিসাব কিসের? ওইটা তো তুই কিছু পাবি না। কেন কি মানে এটা নিয়ে ওর সাথে আমার সাথে কথায় কাটাকাটি মানে ধরাধরি অনেক কাটাকাটি এটা নিয়ে, ও আমাকে ওগুলার হিসাব দেয় নাই। সেন্টারিং ম্যাটেরিয়াল আমার 2,56,000 টাকার জিনিস সে চোখের সামনে নষ্ট হয়ে গেছে। ও দেখতেছে রাস্তায় ফালাইছে, ওগুলো উই পোকা খাইছে, সার পোকা খাই, ওগুলো নষ্ট করে ফেলছে, কিন্তু আমাকে ওগুলো ফেরত দেয় নাই। ওখানে হিসাব করে আমি 1,22,000 টাকা পেতাম, সে 1,22,000 টাকার কোনো হিসাব নাই। তারপরে আমার নিজে কাজ করার যত যন্ত্রপাতি ছিল আমি কিছু নিয়ে গেছি, বাকিগুলো এখানে রেখে গেছি, ওগুলা সবগুলো সে দখলে নিয়ে গেছে। হ্যাঁ, ও আমার বিরোধিতা ছিল সেটা আমি জানি, পড়াশোনার বিরোধিতা ছিল, বাট এই ধরনের কাজ করবে এটা আমি কখনো কল্পনা করতে পারি নাই। আমি বাসায় এসে কান্নাকাটি করতেছি কি করব। পরে আমি দেখতে আমি সাইডটা সব বন্ধ করে দিই, ওইটার পর থেকে কোনো কাজ টাজ দিই না। ওই খুব ভালো কাজ করতেছে এখন বর্তমান আমার জিনিস দিয়ে, আমি ওকে কিছুই বলি না। আমি একদিন এভাবে টানা মাস দুয়েক চলার পর আমি বললাম যে ভাইয়া তো তোমার কাজ চলতেছে, তো কাজ করো, আমাকে তো কাজে নাও, আমি তোমার সাথে কাজ করব। কয় না তোকে কাজ নেওয়া যাবে না। আমি যখন তাকে এই কথাটা বলি তখন আমার ফ্যামিলিতে টানা 4 দিন সুলায় ভাতের ফাতিল বসে না। আম্মু আমাকে বলল আজম খাবার তো কিছু নাই, আমি কি করবো? আমি কোনো কিছু না বললে আব্বু অসুস্থ, আব্বুর ওষুধ খরচ, তো এভাবে যেভাবে পারি আমি যেমনে পারি ওর ব্যবস্থা করতাম। ভাইয়াকে বললাম ভাইয়া এটা ভাই আমার আম্মু খুব কষ্ট পাইতেছে, তুই দে আমি তোর কতদিন কাজ করি, তো অন্য লেবার দিয়ে তো কাজটা করবি, ও আমাকে ডিটেক্টলি নিষেধ করে দে। আমি পরে অন্য জায়গায় একটা লোক আমাকে আমার সাথে পরিচয়, ও আমাকে ডাক দিয়ে কাজে নেয়, আমার কাজ করার পর রাতে টাকা নিয়ে তারপরে আসে বাসায় রান্না বান্না করে খাই। এভাবেই চলতেছে। আমি এদিক দিয়ে পড়াশোনা মোটামুটি স্টপ, ইন্টারমিডিয়েট ফেল করছি, আবার পরীক্ষা দিব কিনা সেই জিনিসের কোনো চিন্তা ভাবনা নেই। এর মধ্যে আমি খবর পেলাম বড় ভাইয়া বিদেশ যাওয়ার সময় ব্যাংক থেকে 20,000 টাকা নিছে, ওই 20,000 টাকা পরিশোধ করা হয় নাই। ওই 20,000 টাকা পরিশোধ করে আমার ব্যাংক থেকে প্রেশার দিতেছে। আমি ঠিক আছে, এটা ভাইয়ার টাকা ভাইয়া দিবে, আম্মু আমাকে বলল, আমি তোমাদের আমাকে কিছু বললো না। একই সময় আমার ছোট ফুফু ওনার নিজের সম্পত্তিটা বিক্রি করতে আসতে বাড়ির মধ্যে, বাপের বাড়ির নিজের সম্পত্তি একটা যে পাবে ওই সম্পদটা উনি বিক্রি করবে, করার জন্য 20,000 টাকা ধার্য করা হয়। বড় ভাই সে 20,000 টাকা দেয়, তো সে ভাবলো কি তবে জায়গাটা তার নামে নেবে, তারপর বলছে দেখ তারা দেখি কি করা যায়। ওইটা না করে জান সে শুনলো যে বড় ভাই তখন জানত যে ব্যাংকের টাকাটা বাকি, তো আব্বু রাত্রে ওকে জানাইলো কয় তাহলে আমি দিতে পারবো না, ব্যাংকের টাকাটা আমি দিতে পারবো না, তোমাদেরটা তুমি দাও। বললো যে টাকাটা কেন নেওয়া হয়েছে, তুই বিদেশ যাওয়ার সময় তুই টাকাটা দিবি না কেন? ওই 20,000 টাকা তখন সুদে আসলে 28,000 টাকা দাঁড়াইছে। আমি জানতাম না বিষয়টা, কিছুই জানতাম না আমি, জানি তখনই। তো ওখানে তিন মাস চার মাস কাজ করার পরে হঠাৎ করে আবার কাজ বন্ধ হয়ে যায়, বর্ষার সিজন চলে আসে, নিজের পড়াশোনা বন্ধ, খুবই করুণ অবস্থা। তো কি করবো, হঠাৎ করে আম্মু অসুস্থ হয়ে যায়, বাসা বাড়িতে কাজ করতে করতে আম্মু প্রচুর পরিমাণ মাথা ব্যথা করে, মাথা করে তো ওনাকে ডক্টর আঙ্কেলের কাছে নিয়ে যাওয়া হয় আব্বু সহকারে। তো আমি আবার ওই দিন আমার প্রেশারটা মাফাইতে যাই, ডাক্তারের সাথে দেখা করে দেখলাম যে প্রেশারটা ঠিক আছে, বাট মাথা যে পেনটা ওই পেনটা আছে, এখন স্টিল আছে, কমতেছে না। তো আমি আবার ঢাকা আসা লাগবে। তো মধ্যে আমার মধ্যে কিছু টাকা ছিল, হাজার তিনেক টাকার মতন ছিল। আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি আমরণি হসপিটাল যাও, আমি ডাক্তারের কাছ থেকে একটু ঘুরে আসি। ঢাকা আসলাম ইসলামিয়া যাত্রাবাড়িতে, আমার মেজু কাকার বাসা, তো ওর ওখানে থেকে ডাক্তারের সাথে দেখা করতে করে বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর আমি খবর পেলাম যে আম্মু, আমার আরেকটা বোন হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ আমার তৃতীয় বোন। এর মধ্যে আমি একটা বলতে বলে গেছি, আমার সেটা একবারে বলে দিই, আমার থেকে সাত বছর ছোট হচ্ছে আমার মেজো বোন আসমা, আর তার পনেরো বছর পর, অর্থাৎ আমার একুশ বছর পর ছোট হচ্ছে আমার ছোট বোন মিশ্রাত নিধি। আম্মু অসুস্থ হয়ে যায়, আমাকে বলে যে বোন হবে, আমার কাজ নাই, কিছুই নাই, আমার মাথায় একটা বাড়ি পড়ে, কি বলে অবস্থা, আমি এখন কি করব, আব্বু অলরেডি টোটালি বাসায়, ফ্যামিলি আমাকে দেখা লাগতেছে, এখন কি করবো, কোনো কিছু থল করে মানে কোনো চিন্তা করে পাইতেছি না। আর আমার তখন আমি সেলসনেস হয়ে যাই কথাটা শোনার পরে, কি বলে এটা কিভাবে সম্ভব, আব্বুর এজ 65 প্লাস আর আম্মু তো 50 কাছাকাছি, কি করবো ঠিক বুঝতেছি না। পরে আমি সেলসনেস হয়ে যাই, আম্মু বলে ঠিক আছে আমি অপারেশন করে বলবো। আমি হ্যাঁ বা না কোনো উত্তর দিই না ওদের, আল্লাহর কি মর্জি। আমি ঠিক তখন আমার বাড়ির পাশে ছোট্ট একটা কাজ পাই, এক মাস ওখানে কাজ করি দিনের বেলা, রাতের বেলা ওখানে খোয়া ভাঙার কাজ নেই, খোয়া বলতে ইটকে ভাঙ্গে করে কণা করা হয় যেগুলো আর কি, ওই কাজটাও নেই, ওদের সাথে কাজটা করি। করার পরে ওখানে কিছু টাকা আসে ওদের, প্লাস ওদের ওয়ালও ফানি দিতেছি আমি, টাকা লাগবে। এর মধ্যে আমাকে কলেজ থেকে ফোন দিল, তুমি কি পরীক্ষা দিবে কিনা, আমি বলছি হ্যাঁ পরীক্ষাটা দিব, পরীক্ষাটা দেই, রেজাল্ট হয় মোটামুটি পাশ করে আসি, বলার মতো রেজাল্ট না, 2.80 এইচএসি পাস করি। এদিকে পরীক্ষা দিয়ে আসার পরে কাজটাও চলতেছে, কাজটা হওয়ার কাছে একটা বাথরুম হওয়ার কাছে, কিন্তু ওটা হইতে হইতে একটা বারান্দা প্রায় একটা বাড়ির মতো করে ফেলছি। তখন কাজ করাতে মোটামুটি নিজের আম্মু ওষুধ খরচ চলতেছে, আমি তখন তেমন একটা ওষুধ খাওয়া ছাইড়া দিছি, আমি ওষুধ খাওয়া ছাইড়া দিছি, দেখতেছি যে আমি ওষুধ খেলে যাই তাহলে আম্মু ওষুধ কেনা যাবে না, আম্মু ওষুধ কিনা গেলে আমার ওষুধ কেনা যাবে না, তো এই প্রেশারটা নিতে পারবো না। আমার প্রবলেমটা আমি নিজের মধ্যে রেখে দিতাম, যে 2015 পর থেকেই কাউকে কিছু বলতাম না। হঠাৎ করে আমার একটা ফ্রেন্ড ঢাকা থেকে ফোন দেয় একটা কাজের জন্য, আমি বললাম যে দোস্ত এখন ওই যাবার লাগে না, আম্মু অসুস্থ, আমি বাড়িতে থাকতেছি, কদিন থাকি তারপর পড়াশোনা। আমার হোমটাউনে কাজ করার সময় একজন লোকের সাথে পরিচয়, উনি চাকরি করে এখানে, উনি আমাকে অফার করলো যে তুমি আসো আমি তোমাকে একটা ব্যবস্থা করে দিব। এটা আমি কমপ্লিট হওয়ার পরে আমি তো কত টাকা লাগবে, কেন তোমার খরচের জন্য কিছু টাকা নিয়ে আসো আর ইয়ে করো। তো পরে আমি টাকা পয়সা বলতে ওখানে বাড়িতে কাজটা হ্যান্ড ওভার দিয়া 3000 টাকা মতো নিয়ে আমি ঢাকায় চলে আসি, যাই দেখি ওটা যে লোকটা দিছে এর মধ্যে ওর চাকরিটা চলে গেছে, ওর নামে 25 লাখ টাকা একটা মামলা হওয়া, তো চাকরিটা চলে যায় পলায়ন। পরে কি ও দুর্ভাগ্যজনক, আবার চলে আসলাম এক বন্ধু বাসা উঠলাম উত্তরে নাসিমের কাছে, তখন নাসিম সিটিতে এএমটি ডিপার্টমেন্টে পড়ে, আর মেহেদির সাথে আমার দূরত্ব হয়ে যায় অনেকটা, মেহেদি ইউনিভার্সিটিতে সিসি ডিপার্টমেন্টে পড়ে, তো আমার সাথে এদের সাথে তেমন একটা যোগাযোগ নেই। তো নাসিমের কাছে আসছি, নাসিমে ফোন দিয়েছি, নাসিমের কাছে গেছে, তো বাসায় চলে, বাসায় ওরা আসে, আসার পরে জাবেদ নামের একটা ফ্রেন্ড আছে আমার স্কুল ফ্রেন্ড, ওই আমাকে খবর দিলে গ্রুপের ফ্রাক্স গ্রুপে একটা চাকরির জন্য অফার হলো, স্যালারি কত দিবে, 9000 টাকা। ওকে, পরে অনেক চিন্তা ভাবনা করে ওখানে জয়েন করে ফেললাম। তো আমার টিউশন ছিল শাহিন ভাই, অনেকটা আমাকে হেল্প করছে এদিক দিয়ে। 2017-16 দিকেই আমি ওখানে থাকি, কাজ করি একটি বাকরি, ইন্টারমিডিয়েট কমপ্লিট। এখন হঠাৎ করে আমার মাথায় কেন জানি চাপে আমি আবার ভর্তি হব, পড়াশোনা করব। এর মধ্যে পড়াশোনা ছাইড়া দিছি অলরেডি, 2015 সালে পড়াশোনা মানে স্টপ করে বাড়িতে গিয়ে করে চাকরিতে ঢুকে পড়বো, ফ্যামিলি থেকে দেখি কি করা যায়, বাট কি করব বুঝতেছি না। এখন ঢুকলাম, ঢুকার পরে ওখানে করতেছি 9000 টাকা, এক সপ্তাহের মধ্যে আমার স্যালারি হয় 2500 টাকা, বাড়ে 10000 টাকা হয়। এর মধ্যে ডাক্তার ইনস্টিটিউট করলো আম্মুর সিজার করানো লাগবে, নর্মালি তো হবে না বাচ্চা, আমার সিজার করা লাগবে।
তখন আপনি পড়াশোনা ছেড়ে দিয়ে আপনি কাজটা করছেন,
কাজটা চাকরির জবটা করতেছি।
ওকে, এই ফাঁকে একটা গুড নিউজ দেব সবার জন্য, বিশেষ করে যারা এবার জিএসসি জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য। আমি জানি যে অনেকেই হয়তোবা শুনছেন না, যারা যাদের ফ্যামিলিতে আছে তাদের বলবো যে তারা এই সুযোগটা নিতে পারেন, বিশেষ করে জুনিয়রদের জন্য। আমরা যাই শেখাই না কেন, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস সেটা অবশ্যই এই লেভেল থেকে বা আরো ছোট বয়স থেকে তাদের শেখা উচিত। সো রেডিও প্রেজেন্টেশন বলেন বা নিজেকে প্রেজেন্ট করা বলেন, ক্লাস প্রেজেন্টেশন বলেন বা পার্সোনালিটি ডেভেলপমেন্টের কথা বলেন, যাই আসুক না কেন, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর জায়গাটিতে আমরা বিশেষ করে স্কুল অফ ক্রিয়েটিভ আর্টস একটা বিশেষ সুযোগ দিচ্ছে এই জুনিয়রদেরকে রেডিও প্রেজেন্টেশন এবং টেলিভিশন প্রেজেন্টেশনের উপরে একটা বিশেষ ট্রেনিং দেবার। ইন ডিটেলে আপনারা যদি জানতে চান তাহলে যোগাযোগ করতে পারেন এই নম্বরে, নম্বরটি হচ্ছে 01738686179। আমি আরো একবার বলছি, ধীরে ধীরে বলছি, 01738686179। এই নাম্বারটিতে আপনি যোগাযোগ করে আসতে পারেন এবং এই সুযোগটি শুধুই জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি পরীক্ষা যারা দিচ্ছেন তাদের জন্য, এবং খুবই কম মূল্যে নন প্রফিটেবল একটা প্যাকেজ, প্রায় 3-4 মাসের একটা প্যাকেজ। প্রেজেন্টেশন কিভাবে ডেভেলপ করা যায়, রেডিও জকি হোক, টেলিভিশন হোক বা ক্লাস প্রেজেন্টেশন হোক বা নিজেকে কোন কমিউনিটির কাছে প্রেজেন্ট করা হোক, সেটা কিভাবে ডেভেলপ করা যায় সেটার উপর একটা বিশেষ ট্রেনিং এর ব্যবস্থা। আর যারা সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করবেন তাদের জন্য আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, আনন্দ সিনেমা হলের পাশে ভাতঘর হোটেল গলি ম্যাপস বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর। আমি আবারও বলছি, আনন্দ সিনেমা হলের পাশে ম্যাপস বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর ভাতঘর হোটেল গলিতে। ওকে, সকা এটা 9-5 পর্যন্ত অফিস খোলা থাকে, এমনকি আপনি চাইলে শুক্রবারও যোগাযোগ করতে পারেন এবং আমি নিজে ওখানে বসি বৃহস্পতিবার শনিবার রবিবারে সকাল 11-1 পর্যন্ত আমি থাকি ওখানে। প্রিয় শ্রোতা, এই পর্যায়ে আমরা একটি ছোট্ট বিরতি নিচ্ছি, মাত্র 4 মিনিটের বিরতি, 4 মিনিট পর আবারও ফিরব।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
আমন্ত্রণ আরো একবার, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, আমি আরজে কিবরিয়া আপনাদের সাথে আছি এবং আজকে এখানে জীবনের গল্প বলছেন মাসুম। মাসুমের জীবন গল্পটা আসলে একটু অন্যরকম টুইস্ট, আমরা যেভাবে শুনে যাচ্ছি সেখানে তেমন কিছু এখন পর্যন্ত যদিও আমরা পাইনি, কিন্তু শেষের দিকে এসে অন্যরকম এক ভালো লাগা, অন্যরকম এক দোতনের মধ্যে আমরা থাকব। যাই হোক, সেটা আমি নাইবা বলি, ওর কাছেই ফিরি, একটু ধৈর্য ধরে সবাই শুনবেন আশা করছি। আর সবাইকে আমি রিকোয়েস্ট করব, ওকে দেখার জন্য আপনারা আসতে পারেন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলি, www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে, প্লিজ লাইক দিস পেজ। আমি কথা না বাড়িয়ে আবারও ফিরছি মাসুমের কাছে। মাসুম, তারপর
চাকরি করি, শাহিন ভাই আমার উনি আমাকে যথেষ্ট হেল্প করে, তো উনি আমাকে স্যালারিটা বাড়াই দেয়, আমি আমার কাজের যোগ্যতা প্রমাণ করি। ফেব্রুয়ারির দিকে আমাকে ফোন দিল আম্মু যে আমার অপারেশন করা লাগবে, ডাক্তার বলছে। তখন আমি চিন্তায় পড়ে গেলাম, এদিক দিয়ে আমার নিজের মাঝে মধ্যে আবার চেক আপ করানো লাগে, আমার ওটা বন্ধ করে দিছি, আমার ওটা শোনার পরে ওটা বন্ধ করে দিছি, ওটা করছে না, আমার নিজের প্রবলেমটা আর একটু বাড়তেছে। আমি এটা কাউকে বলি না, আম্মুকে বলি না, আমি আমার অফিসে জানালাম যে আমার আসলে ফ্যামিলিগত কিছু প্রবলেম আছে, আমার কিছু টাকা লাগবে, আমাকে কিছু টাকা লোন দিয়েন। তো ওরা আমাকে 5,000 টাকা দেয় আর নিজের বেতন 10,000-15,000 টাকা, আমার এক কলিগ আমাকে আর 5,000 টাকা দেয়, অর্থাৎ 20,000 টাকা। এই 20,000 টাকা দিয়ে আমি রেডি করে বাড়িতে পাঠাইছি, টাকাটা লাগে তাহলে আপনারা ব্যবহার করেন, না লাগলে বলে আমি টাকাটা একজনের কাছে ঋণ করছি ওদেরকে আবার ফেরত দেওয়া দেবো। হঠাৎ আমার ব্যথা হয়, আমার ব্যথা হয়ে আমাকে হসপিটাল নিয়ে যাওয়া, অপারেশন করার লাগে, ওই অপারেশনে ছোট বোনটা হয় মিশরাত, তো ওকে ওখানে প্রায় আমার 24,000 টাকা মতন খরচ হয়ে যায়, টাকাটা আমি ঋণী হয়ে গেলাম। তো চাকরি করে করে আমি ঋণগুলো শোধ করতেছি, তো হঠাৎ করে আমার একটা প্রমোশনের চিন্তা ভাবনা মানে কথাবার্তা চলতেছিল, আর নয় আমি জবটা চেঞ্জ করব, কারণ এই স্যালারিতে আমার হচ্ছে না। আমি স্যালারি পেতাম 10,000 টাকা, থাকা খাওয়া দেওয়া যেত আমার প্রায় 4,000-5,000 টাকা মতন, কিন্তু তারপরও প্রতি মাসে আমি বাড়িতে 7,000 টাকা দিচ্ছি। কই থেকে দিচ্ছি সেটা হচ্ছে, অফিসে কাজ শেষ করে আসতাম, একটা টিউশনি করতাম সপ্তাহে 3 দিন, আর বাকি 4 দিন হচ্ছে আমার যে ডেলিভারি ম্যান ছিল ওই ডেলিভারি ম্যানের সাথে মাল ডেলিভারি দিতাম, ওখানে কিছু টাকা আসতো। এইভাবে করে আমি ওই টাকাটা 7,000 টাকা বাড়িতে দিতাম আমি প্রতি মাসে 7,000 টাকা। এভাবে যতক্ষণ আম্মু হঠাৎ করে আম্মুর অপারেশনের পর আম্মু খুব অসুস্থ হয়ে যায়, এর মধ্যে আমার যে পুরনো যে ঘরটা ওই ঘরটার অবস্থা খুবই খারাপ হয়ে যায়, ওখানে থাকার মতো অবস্থা নয়। আম্মুর অপারেশনের অল্প কয়েকদিন পরেই বড়াপুর সাথে ওর হাজবেন্ডের সাথে ঝামেলা হয়, ওটা নিয়ে চলে আসে ওদের কাছ থেকে। আপুকে তালাক নাম্বার দিয়ে নিয়ে আসা হয় আফগান বাড়িতে। বড় ভাইয়ের সাথে কি নিয়ে ঝামেলা হয়, বড় আপু চলে আসছে ঢাকায়, তারা আমাকে বলে নাই। বড় দরকার মনে করেন, আফু ডাকা, আফু আসতে দেখা করছি। দেখা করার পরে আমি বললাম যে ঠিক আছে, আমি কি করবি? কয়ে দেখি আমি এখানে কোনো বাসা বাড়িতে ঢুকে কাজ করবো, কেন এটা করবি কেন, আমি তো টাকা দিই তুই ইয়ে কর। তা আফু আমার কথা শুনে নাই, আফু ওখানে কাজ করতেছে, আফু আফুর মতো থাকতেছে, নিজে খাচ্ছে। আফু আমাকে দিক দিয়ে অনেকটা হেল্প করছে, কারণ ফ্যামিলিতে টাকা দিতেছে। আব্বু অসুস্থ, আব্বুর কাজ করার অ্যাবিলিটি চলে গেছে, আব্বুর কোনো কাজই করতেছে না এরপাক দিয়া। সম্পূর্ণ ফ্যামিলি প্রেশারটা আমার উপরে। আমার এদিক দিয়ে নিজে ভর্তি হবো, পড়াশোনা করবি, ডিগ্রিট কমপ্লিট করছি, আমার গ্রাজুয়েশন করার খুব ইচ্ছে, কি করবো চিন্তা করে পেতেছি না। তো চিন্তা আরো এক দুবছর তো গ্যাপ দিচ্ছে, আর একটা বছর গ্যাপ দেয়, প্রতি মাসে 7,000 টাকা দিই বাড়িতে, তাদের হচ্ছে না। আব্বুর ওষুধ খরচ, আম্মুর ওষুধ খরচ, প্লাস ছোট বোনের দুধ, ওদের খাওয়ার বিল। আমি 10,000 টাকা বেতনের চাকরি করে এমনও দিন পার করছি, আমি নফল রোজা রাইখা দিন পার করছি। তিন বেলা ভালো করে খেতে বাড়িতে টাকা দিতে পারবো না, যার কারণে আমি কি করতাম, এক মোট চাল রান্না করতাম শুধু ভোর রাত্রে, একটা পেঁয়াজ দিয়া ওটা খাই, নফল রোজা রাইখা, তারপর আমি ইয়ে করতাম। আমাকে জিজ্ঞেস করে কি খাইছিস কিনা, হ্যাঁ খাই, আজকে খাই নাই, একটা নিয়ত রাখছি, রোজা রাখছি, নিয়তের রোজা, বাস এটা বলে পার করতাম। বা আমাকে বলতাম না যে আমি খাই নাই বা আমি রোজা রাখছি, কেন রাখছি সেটা আমি জানতাম না। এমন দিন পাঠ করে তারপর ওদেরকে টাকা দিছি, কিন্তু ওরা কষ্টের মধ্যে আছে। আমার এক জ্বরের মধ্যে আমার গোটা পড়ে যায়, বাঁশ দিয়ে থাল দিয়ে রাখছে আমার আম্মু, আমার ছোট বোন মিশ্রাত, ওর বয়স তখন 6 মাস। জ্বর জ্বর বাতাসে গোটা হেলদুল দূর করে আম্মু কি করছে, দৌড় দিয়া বড় ভাইয়ের ঘর গেছে, ঘরের সামনে গেছে। বড় ভাইয়ের বউ ঘরের দরজা খোলে নাই,
দরজা খোলে নাই
মায়ের জন্য। আব্বু যায় কাকার বাসা যায় উঠছে, কিন্তু দরজা খুলে নাই আমার, কি বলবো, আমি নিজেকে কেন যে কন্ট্রোল করে রাখছি ভাই আমি নিজেও জানি না। আমি জিনিসটা শুনছি, শোনার পর আমি কিছুই বলি নাই। আমি তখন আরো 15,000 টাকা লোন করলাম, করে গাছ কিনলাম, টিন কিলাম ঘর করার জন্য। ঘর করার জায়গা দিচ্ছে না কেউ, যে জায়গায় আছে ওই জায়গায় ঘর হচ্ছে না। এদিক দিয়ে আমি কি করলাম, হঠাৎ করে চাকরিটা ছেড়ে দিলাম, লোনটা মাথার উপর রেখে চাকরিটা ছেড়ে দিছি। ছেড়ে দিয়া চলে গেলাম মেলা মাইনে, ওখানে স্যালারি ভালো ছিল, 17,000 টাকা মতন। এক মাস করার পর দেখি যে স্যালারি 17,000 মধ্যে আমার প্রায় 12,000 মতো খরচই হয়ে যায়। দিলাম ওইটাও ছেড়া ঢাকায় ঘুরতেছি, 15-20 দিন ঘুরতেছি, কোন চাকরি বাকরি নাই। এদিকে ফ্যামিলি অবস্থা খুব খারাপ, ওরা টানা 10-15 দিন মতো চুলায় ভাত বসাতে পারে নাই। আমি ওদের বাসায় কাজ করে, বিভিন্ন জায়গায় কাজ করে, ওদের বাসা থেকে আনে চিটটা খায় আর বলে দেয়। তো হলো কি, এদিক দিয়ে তখন বড় ভাই মোটামুটি ভালো অবস্থা। বড় ভাই তখন আব্বুর খোঁজ খবর নিত না, আব্বুর বলতে ফ্যামিলি কারোর কোনো খোঁজ খবর নিত না, হয় নিজের মতো চলতেছে, ফিরতেছে, তাস খেলতেছে, নিজে ইনকাম করতেছে আমার এগুলা দিয়া। আমি ওকে কিছুই বলি না। আব্বুর 4 দিন না খাইয়া থাকার পরে হঠাৎ করে ঢাকায় এসে পড়ছে, ঢাকা আসার পর একটা বাসার সিকিউরিটি গার্ডের চাকরি নিয়েছে। তুই বড় ভাই ঘরের মধ্যে,
বাবা সিকিউরিটি গার্ডের চাকরি নিয়েছে, আপনি তখন লেখাপড়া তখন অফ।
তুই বড় ভাই ঘরের মধ্যে মাংস রান্না করে খাচ্ছিস বা বোনিয়া বাচ্চা নিয়ে, আর বাপ 4 দিন, তাও অনেক অন্য ঘর থেকে পান্তা বা তাই না পেঁয়াজ দিয়ে খাইয়া তারপর ঢাকায় আসছে, আর সে আমার ফোন দিছে মনে হয় এই ঘটনা, আমি এইভাবে বাড়িতে চলে ঢাকায় চলে আসছি, এখন কি করবা, একজন বাসার সিকিউরিটি লাগবে, তোর আলাম কাকা বলছিল, আমি এই জন্য চলে আসছি খিলগাঁওতে, ওখানে সিকিউরিটি গার্ডের কাজ নিয়েছে। তো আমি 2 মাস চাকরি করার পর আমিও হঠাৎ করে বাড়িতে চলে যাই, মেলা মানে চাকরি ছেড়ে দিই আমি। ছেড়ে দেওয়ার পরে বাড়িতে যাই, এলাকাতে নিজের কাজ জানা আছে, তো কাজ করতাম অন্য লোকের সাথে, এভাবে চলতেছে। এর মধ্যে বড় আপু যাকে নিয়ে আসছি ওকে বিয়ে দিব, তোর জল চলতেছে, তো বিয়ে দেওয়ার পরে এদিক থেকে আসতেছে একটা সম্বন্ধ হল রূপসাতে গিয়া ফরিদগঞ্জ থানার, তো ওটা কনফার্ম করে ওটা বিয়ের সাথে দিয়ে জানুয়ারি 23 তারিখে আমি আবার কি বললাম, তখন আব্বুর কাছে চলে আসছি, যখন চাকরি নাই আব্বুর কাছে আইসা আবার ঢুকলাম এখানে কনস্ট্রাকশনের কাজে, লেবারিতে এখানে কাজ করতেছি। এদিক দিয়ে ঘরের কাজও ধরছি, ঘরের কাজ চলতেছে পার ডে এখানে বেতন পাইতাম 350 টাকা করে। তো প্রতি সপ্তাহে বাড়িতে আমি 2,000-3,000-2,500 এরকম করে দিচ্ছি। আব্বু যখন আসছে ঢাকায় তখন দেখলাম তা ফা ফুলে ভাস্ট হয়ে, মানে কঠিন এক দুরবস্থা। আব্বুর পার ডে 170 টাকার ওষুধ, তারপরে খাওয়ার বিল সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানের নাস্তা বিল 50 টাকা, মোবাইল বিল 50 টাকা, সবগুলা দিতাম। হের পরে বাড়িতে প্রতি বৃহস্পতিবারে যেটা হচ্ছে আপনার 2500 টাকা, 2500 এরকম। আর দুই দিন তিন দিন পর দোকানে বিল দিতাম 800 টাকা, চায়ের দোকানে বিল। তো এর মধ্যে নিজে পড়াশোনা করবো মানে এটা মাথায় রাখছি, কাউকে বলি নাই। আব্বুর দিকে একটু বেশি নজর দিচ্ছে, যদি আব্বু সুস্থ হয়ে যায় তো আব্বু ওষুধ খরচা আমার কমে যাবে, প্লাস হচ্ছে ঘরের কাজটা মোটামুটি কমপ্লিট করতে পারবো। তো আমি এর মধ্যে ঘরের কাজ প্রায় অনেকটা কমপ্লিট হওয়ার পথে আব্বুর ওষুধটা পার ডে 170 টাকা টানা 6 মাস টানতেছি। আব্বু যে স্যালারি পায় ওই স্যালারি দেখছি ওনার হয় না, আব্বু স্যালারি হচ্ছে 9000 টাকা। তো আমি যে আব্বু যদি হিসেব করে দেখলাম 170 টাকা হিসেবে পার ডে ওষুধ খরচ, দোকান বিল দিয়ে ওনার স্যালারি ওনারই শেষ, প্লাস আরো লাগতেছে। আমি এদের কাজ করতেছি, এটা দিয়া এখানেও চলতেছি, ফ্যামিলিতেও দিচ্ছি। তো এভাবে দিতেছি দিতেছি হঠাৎ করে একটা টিউশনের খবর আসে আমার কাছে, কাজ করা অবস্থায় টিউশনের একটা খবর। ওই টিউশনটা আমি নেই, উনি ছিল পুলিশের সিআইডি অফিসার, ওনার বাচ্চা তিনটা পড়াইতাম, ওখানে দিবে 3000 টাকা করে। ওটা পাওয়ার পরে আমার মাথায় ঢুকলো যে আমি এবার ভর্তি হবই। এদিকটা করতে করতে দেখা যায় আব্বুর ওষুধটা মোটামুটি অনেকটা যখন কমে আসছে, আমার কিছু টাকা সেভ হয়, কিছু টাকা সেভ হওয়ার পর আমি টাকাটা রাখি দিই। ঘরের কাজটা প্রায় কমপ্লিট, টিন টুন বেড়াটোয়ার কাজ শেষ। আম্মু ঘরে ঢুকে বসে আব্বু বলছে ঠিক আছে তাহলে তুই এক কাজ করতে ভর্তি হয়ে যা। আমি ভর্তি হয়ে গেলাম ইউনিভার্সিটিতে, আমার কিছু টাকা দেখলাম যে চলতেছে মোটামুটি, আমার 1030 টাকা মতন আছে, আমি একটা বছর পার করতে পারবো।
মানে আপনি পড়াশোনাতে ভর্তি হবেন এই টাকা দিয়ে?
হ্যাঁ, এই টাকা দিয়ে।
ওকে,
বড়াপুর
দিনে তো আপনার অনেক দেরি হয়ে গেছে, আপনি কলেজে কোন কলেজে ভর্তি হবেন বা কি করবেন না করবেন?
ইউনিভার্সিটি ইন্টারমিডিয়েট কমপ্লিট করে,
কমপ্লিট করার পরে আপনার অবস্থা? আচ্ছা, তারপর
তো
ইউনিভার্সিটি থেকে আপনি ওই সময়টাতে চান্স পাবেন সেটা সম্ভাবনা আছে?
ন্যাশনাল ইউনিভার্সিটি চান্স পাবো না, এটা
কারণ আপনার গ্যাপ হয়ে গেছে,
গ্যাপ হয়ে গেছে,
রাইট।
তো ন্যাশনাল চান্স পাই নাই, খুঁজতেছি কোথায় খরচ কম আছে, পরে খুঁজতেছি এখানে ইউনিভার্সিটি, এখানে খোঁজ পাইলাম। ওখানে টোটাল ওরা পার সেমিস্টারে নেবে হচ্ছে 10,500 টাকা। তো ওই টাকা ওইটা দেখছি আমি মোটামুটি পারবো, তো আমি ওখানে ভর্তি এখনো হই নাই, চিন্তা ভাবনা রাখছি। তো বড়াপুর হাজব্যান্ড বললো তাহলে এক কাজ কর, এত কষ্ট করো যেহেতু করো, তো একটা দোকান নে, আমি তোকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিব, অথবা মালটা যা লাগে ওটা আমি দেখব। কাজ করতেছি, এদিকটা দিচ্ছি, খাচ্ছি, কষ্টটা বা এখানে লাগতেছে আমার, যত দিচ্ছি প্রতি সপ্তাহে বাড়িতে টাকা দেওয়ার পরে বলতে টাকা হচ্ছে না কি দেশ, টাকা হচ্ছে না কি দেশ। আমার আম্মু বলে একটা ফ্যামিলিতে প্রতি সপ্তাহে 2500-1800 টাকা দেওয়ার পরেও যদি বলে যে টাকা হচ্ছে না কি দেশ, কি বলে আমি কি করবো বুঝি নাই। আমি কিছু বলি না, আমি ঠিক আছে দেখি আর কিছু বাড়াই দিতে পারি কিনা। তো টিউশনে যে টাকাটা পাইতাম ওইটাও ওদেরকে দিয়ে দিতাম। পরে একবার দেখি করলাম না, চিন্তা করলাম যে না টিউশনের টাকাটা দিব না, ওদের কাছ থেকে একটা ওভার টাইমে একটা কাজ করি। তো কাজের টাইম 8টা থেকে যখন সন্ধ্যা পর্যন্ত 6টা পর্যন্ত করতাম, ওটা 8টা থেকে 10টা পর্যন্ত নিয়ে গেলাম, নিয়ে মতো 400-250-450 টাকা স্যালারি পাইতাম। আর দ্বিতীয় টিউশনই করতাম, ওদেরকে 2000-3000 করে দিতেছি, ওরা চলতেছে, তারপর ওদের হচ্ছে না। কিন্তু আব্বুর খরচ টানতেছি, এই জায়গার খরচ, ওই জায়গার খরচ, দুইটা খরচ টানা লাগতেছে আমার, কি করবো চিন্তা করে কোনো কিছু পাইতেছি না। এখন আবার ওই যেখানে টিউশন করতাম আঙ্কেলে বলে আঙ্কেল আমি ভর্তি হবো, একটা হেল্প করেন আমাকে, কি বলো আমার একটা সেমিস্টার বিয়ে দিয়ে হয়তো বা আপনি যদি আমাকে দেন তাহলে হয়তো আমি ভর্তি হতে পারবো না, আমি ভর্তি হতে পারবো না। তো উনি আমাকে এক কথা 15,000 টাকা দিয়ে দিছে, টাকাটা দিয়েছে, টাকাটা দেওয়ার পর আমি হাতে রাখছি, আমি ভর্তি হই নাই। দুদিন পরে ভর্তি হবো, হঠাৎ করে শুনি যে আম্মু অসুস্থ, আম্মু সিরিয়াস অসুস্থ। তো বড়াপুর জামাইয়ের তখন আমার কাছে টাকা নেই, আমার কাজিনে ফোন দিয়েছে যে মাসুম পারলে কিছু টাকা পাঠাবো, আমার কাছে 1000 টাকা ছিল, 1000 টাকা আমি পাঠা দিয়েছি, কয় না হবে না আরো কিছু পাঠা, আমার কিছুই বলে নাই। আম্মু প্রত্যেকটা দিন আমাকে এত যন্ত্রণা দিত, টাকা হয় না কি করস, তুই টাকা কি করস, কি আমি টাকা কি করি, আমি যা পাই ওদের আব্বুর হাতে, আমি নিজের কাছে রাখি না টাকাটা, বলে আব্বু তুমি যা করার করো আমার কাছে দিও না, নিজের পকেট খরচের জন্য কত 250 টাকা সপ্তাহে 200 টাকা হলে আমি শুনতে পারতাম, চলতে পারতাম, আমার লাগতো না তেমন কোনো টাকা। আব্বু কি করতো, আব্বু নিজের কাছে নিজে 200 টাকা রাখতো, বাকিগুলো আব্বু পাঠিয়ে দিত, বা খাওয়ার বিলে জন্য কিছু টাকা রাখি, বাকিরা পাঠিয়ে দিতে বাড়িতে, পাঠিয়ে দেওয়ার পরে এভাবে তো ওদের টাকা হয় না,
রাইট। এবং সেখান থেকে আরেকটা স্ট্রাগলে নিশ্চয়ই আপনাকে যেতে হয়েছে, তবে ছোট্ট একটা বিরতির পর আসলে ঘটনাটা কি ঘটেছিল সেটা আপনারা জানতে পারবেন। প্রিয় শ্রোতা, ফিরছি আমরা একটু পরেই, আর যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান, ইনবক্সে স্টোরি বলতে চান, তারা আমার ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমার ওয়েবসাইটের ঠিকানা www.rj-kebria.com, আমি আবারও বলছি www.rj-kebria.com, দ্যাট ইজ rjkebria.com। এবং এছাড়াও আপনারা আসতে পারেন এই নম্বরের মাধ্যমে 09613892892, আরও একবার বলছি 09613892892। ফিরছি ঠিক 5 মিনিট পর।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
শুনছেন এবিসি রেডিও FM 89.2, আর জে কিবরিয়া আপনার সাথে রয়েছি। ফেসবুকের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে www.facebook.com/kebria.rj। আরো একবার বলছি, www.facebook.com/kebria.rj। পেস্টি আরজে কিবরিয়া নামে আছে। লাইক দিয়ে কানেক্ট থাকবেন, কারণ এই পেস্টির মাধ্যমে আপনারা আমার সম্পর্কে এবং আমার অনুষ্ঠানগুলো সম্পর্কে যাবতীয় আপডেট পাবেন। মাসুমের গল্প শুনছিলাম আমরা, কথা না বাড়িয়ে মাসুমের কাছে আবারও ফিরতে চাই। হ্যাঁ মাসুম, তারপর
তখন আমি কি করবো, কাজ করতেছি আর দিচ্ছি, ওই লোকে টাকাটা দিয়েছে, আমি আমি অসুস্থ, আমার টাকা পাঠিয়ে দিয়েছি, আমি নিজেও গেছি যে আমি ট্রিটমেন্ট করাইয়া আমি আবার ঢাকায় আসছি, আসা ভর্তি হয়ে গেছি, দিদা ভর্তি টাকা দিলাম, আর বরাবর জামাই কাছে 3000 টাকা নিয়ে গেছে, ওই টাকাটা আমি ওরে ব্যাগ দিয়ে দিয়েছি। ও আমাকে বলছে ঠিক আছে দোকান নে, তাহলে আমি তোর কিছু সাপোর্ট দিব। তো আমার কাছে কিছু টাকা ছিল, 30,000 টাকা, ওটা আমার অ্যাকাউন্টে ছিল, আমি টাকাটা আমি জানতো না। তো আমার ওই টাকাটা আমি উঠাই আনি, ওই লোকের টাকাটা দিয়ে দিয়েছি, দিয়ে ফেলছি। ওই দিদি আমার অসুখে প্রায় 8-10,000 টাকার মতন চলে যায় আমার। এর ফাঁক দিয়ে আবার ঘরের কাজ, ঘরে কিছু কাজ বাকি ছিল, কাজটাও ধরছে, মানে ওই 30,000 মধ্যে টাকা আইসা আমার কাছে লাস্টে দাঁড়ালে 8,000 টাকা। তা ঠিক আছে, আমি দেখতেছি একটা দোকান নিয়ে ফেলছে অলরেডি, নিয়ে আমি ওখানে অ্যাডভান্সও করলাম। অ্যাডভান্স করার পরে আমি দোকানে কাজ করলাম, ডেকোরেশন করলাম, করার পর বাইরে কজন বললাম আমি দোকান নিয়ে এই পর্যন্ত আগাইছি। হঠাৎ করে দুর্গা বলছে আমি এখন তোর কিছু টাকা, কোনো টাকা দিতে পারবো না। আমি ওরা আমাকে অলরেডি আমার দোকান এক মাস কাছে, ঠিক আছে দোকান নিয়েছি এক মাস হয়ে গেছে, দোকান এখন চালু করি না, ডেকোরেশন কাজ শেষ, আমার অলরেডি 15,000 টাকা ওখানে দিয়ে ফেলছে আমি। এক মাস হয়ে গেছে, ওর ভাড়া দেওয়া লাগবে, আমি অ্যাডভান্স দিয়ে রাখছি ওখানে, ঠিক আছে আপনি এই মাসটা অ্যাডভান্স থেকে কাটেন, দেখে আমি সামনে মাসে দোকান স্টার্ট করবো। পরবর্তীতে আবার ভাইয়াকে বললাম, ভাই দিতে পারবো না। পরে আমার সাথে একজন সাথে পরিচিত মোহাম্মদ তামিম নামে আমার ফেসবুক ফ্যান, তো ওকে বললাম, ও আমাকে আবার মেন্টালি সাপোর্ট দিত সবচেয়ে বেশি, ঠিক আছে ভাইয়া দেখি কি করা যায়। ওনার কাছে চাইলাম, উনি আবার দিলে একটা ফোন, ফোনের চালাতি আপাতত আমি তোরা টাকা দিব না, পরে দেখি ওনার কোনো রেসপন্স নাই। আমু এর কাছে ওর কাছে বলতেছে কোনো টাকা দিতে না, কোনো কিছু দিচ্ছে না। চারদিকে আমি হতবাক, এদিকে আমার টাকা 15,000 টাকা অলরেডি চলে যাচ্ছে, ওদিকে দোকানের মালিক প্রেশার দিচ্ছে, দোকানের দোকানে গালাগালি করতেছে, ফোন দিয়া দোকান চালু করছে, দোকান চালু করতেছে, ভাড়াও দিচ্ছি না, দুই মাস হয়ে গেছে ভাড়াও দিচ্ছি না, করেছে ভাই আমি আর আপনার জন্য ওয়েট করতে পারবো না। পরে 3 মাস পরে ওই দোকান আমাকে ছেড়ে দেওয়া লাগছে, টাকাটাও গেল দোকানে গেল, কিছু কোনো লাভ হইল না। পরে কি করব, চলে গেলাম বাড়িতে, এখানে কাজটাজও হয় না, কাজটা বন্ধ করে দিয়েছি। আব্বু যে মোটামুটি সুস্থ আছে, কদিন রেস্ট নেই, তাহলে রেস্ট নেওয়ার পরে আসলাম, আইসা আবার সুযোগ করে আবার কাজে ঢুকলাম, যে ক্লাস শুরু হওয়ার সময় হয়ে গেছে আমার ইউনিভার্সিটিতে, ক্লাস শুরু হয়ে গেছে সময় হয়ে গেছে, আমি আব্বু বললাম আব্বু দাদা আমার পড়াশোনা করতে হবে, তাহলে দেখো কি করা যায়, এখন কিন্তু তোমার ঘরের কাজও কমপ্লিট প্রায়, এখন আমি একটু পড়াশোনাটা করি, তোরটা তুই ভালো বুঝিস, আমি তোর ব্যাপারে কিছুই জানি না। আব্বু আমার কথা বলে, আমি তোর ব্যাপারে কোনো কিছু জানি না, তোরটা তুই ভালো বুঝিস, আমি কাজ টাজ সব অফ করে পড়াশোনার মধ্যে একটু কনসেন্ট্রেট করে দিলাম, কাজ অফ করে দিলাম টোটালি, থাকতেছি ইউনিভার্সিটি যাচ্ছি। আব্বু আমাকে বলতেছে, মানে প্রত্যেকটা কথায় উনি আমার সাথে রাগারাগি করে গালাগালি দিয়ে কথা বলে আমাকে, এমন ফ্যামিলিতে কোনো টাকা দিতে পারতেছি না, আমি ফ্যামিলিতে কোনো টাকা দেই না। আব্বুরে বলেছে আমি দেখি কি করা যায়, আমি চেষ্টা করতেছি কোনো কিছু করার জন্য, কারণ ক্লাসের সময় নিজে ইয়ে করতে পারবো না, কোনো কাজ করতে পারবো না, পার্ট টাইম কোনো কিছু চেষ্টা করতেছি। আব্বু প্রথম 1-15 দিন ইয়ে পরে আমাকে থাকতে দিবে না, গালাগালি মানুষের কাছে, এর কাছে বলে ওর কাছে বলে আমি খারাপ, আমি টাকা দিই না, টাকা দেই ওদেরকে, টাকা দিয়ে পরে চিন্তা করে কার জন্য কিছু বলে। আব্বু আমাকে একদিন মানে এত বাজে ভাবে একটা গালি দিছে, চিন্তা করে দেখলাম যে কার জন্য করি এগুলা, ভাই বিশেষ করে রাত্রে 12:30 আমি অনেক চিন্তা ভাবনা করলাম যে জীবনে কিছু হবে না আমাকে দিয়ে, যাদেরকে দিয়ে গেলাম তারা আমাকে কিছু দিল না, সারাদিন কাজ করে যখন বাসা ফোন দিতে কথা বলতাম একটু শান্তির জন্য, যখন টেনশনের মধ্যে ওরা আমাকে আমার সাথে তার মধ্যে উল্টা ব্যবহার করত, আমি আমার সবসময় উল্টা ব্যবহার করতো, আমি উল্টা ব্যবহার করতো, আমরা কোনো টাকা দিতে পারতাম না, আব্বু আমার সাথে আজে বাজে ব্যবহার করতো, আমরা কোনো টাকা দিতে পারতাম না, কি করবো। পরে আমি কোনো কিছু বলি না, আব্বু যখন গালা গেছে আমি বাসার 6টা ছাদে উঠে গেছি, যে বাসায় থাকি আব্বু যে বাসার সিকিউরিটি গার্ডে, তো ওই বাসার 6টা ছাদে উঠে কনফার্ম আমি সুইসাইড করবো, এত প্রেশার নিয়ে বাসা যায় না, সুইসাইড করবো কনফার্ম। আমার ফ্রেন্ড আল্লাহ জানি না হঠাৎ করে নাসিম আমাকে ফোন দিছে, নাসিম ফোন দিয়ে বলে কিছু কই তুই, তুই একটু দরকারে, আমি নাসিম আবার মোটামুটি জানে, নাসিম বলে আমি বললাম যে এই অবস্থা, তুই ফোনটা রাখ আমি একটু কাজ করতেছি, আমি কিছু ফোনটা কাটায় নগদ দেব, আব্বুরে ফোন দিছে তখনই বাই দিস টাইম, আব্বুর ফোন দিয়েছে, আমি একদম কানিশের কাছে জাপ দিব এমন অবস্থায়। আব্বু এসে পিছন থেকে জড়া ধরে ফেলছে, বলে এমন কারণ করতেছিস তুই? আমি কেন, তোমরা তো আমাকে বাঁচার জন্য সুযোগ দিবে নাকি? আমি তো নিজে বাঁচতে হবে, আমার এদিক দিয়ে আমার মাথার ব্যথা যন্ত্র, আমি 2 বছরের মতন কোন ট্রিটমেন্ট নিচ্ছি না, কেন তোমাদের কথা চিন্তা করে? তা আমি যখন তোমাদের নিয়ে ভাবতেছি, তোমরা আমাকে নিয়ে ভাবতেছো, তোমরা শুধু এখনো বলতেছো আমি জব করি না কেন, আমি কেন জব করি, কেন পড়াশোনা করতেছি, তুমি কেন আমাকে কথা বলতেছো, আমি তো চেষ্টা করতেছি নাকি? গেলাম চিন্তা করি যে কি করা যায়, রিস্কা ছাড়া কোনো উপায় নাই, চলে আসলে একদিন রাত্রে গেলাম এক লোকের কাছে, আইসা আধা ঘন্টা ওনার রিক্সা গেড়ে দিয়েছে, আমি দাঁড়িয়ে রয়েছি চিন্তা করে পাইতেছি আমি কি রিক্সা কি চালাবো কি চালাবো না, চিন্তা ভাবনা করে ওদিন রাত্রে চলে আসলাম। পরের দিন আবার গেলাম, ওই দিনে চলে আসলাম, লাস্ট এক সপ্তাহ পর চিন্তা ভাবনা করে না দেখি কি করা যায়, তো রিক্সা নিলাম, সেদিন সন্ধ্যার পরে রিক্সা নিতাম গ্যারেজ মালিকের সাথে 150 টাকা দেওয়ার কথা, বাকি যা হয় সবগুলো আমার। এভাবে চলতেছে এখন আব্বুর
চলতেছে, মানে রিক্সা চালানো শুরু করলেন আপনি?
হ্যাঁ, রিক্সা চালানো কন্টিনিউ।
কত সাল থেকে?
এটাই 2017-তেই,
মানে এই বছরই।
এই বছরই
কয় মাস আগের ঘটনা?
এটা হচ্ছে 4 মাস আগের।
4 মাস আগের ঘটনা। আপনি রিক্সা চালান এখন নিয়মিত?
হ্যাঁ, এখন নিয়মিত রিক্সা চালাই আর পড়াশোনা করি। এভাবে
কিসে পড়েন আপনি?
আমি এখন ইংলিশ অনার্স করতেছি।
ইংলিশ অনার্স করছেন? আপনি কোথায় অনার্স করছেন? আপনি ইংলিশে অনার্স করছেন এবং আপনি রিক্সা চালান, কখন রিক্সা চালান?
রিক্সা চালানো হচ্ছে সন্ধ্যার পরে, সন্ধ্যা 7টা থেকে রাতে 1টা-1:30 পর্যন্ত, এই সময়টা আমি রিক্সা চালাই। আর যেদিন দেখা যাক আমার ক্লাস নাই, ওদিন ইচ্ছে হয় তাহলে বের হই দিনে বেলা, আর নাহলে বাইর হই না।
তাহলে ক টাকার জোগাড় হয় এটা করে?
আমার দেখা যায় কোনো সময় 200 টাকা, কোনো সময় 250 টাকা, মানে খরচের টাকা ওদের 150 টাকা দেওয়া পরে, আবার কোনো সময় দেখা যায় মানে 300 টাকা খুব কমই হয়। এখন হয় কি, ওই যে বাড়িতে যে 9000 টাকা ওইটা আব্বুর স্যালারি থেকে দিতেছি, আর আমার যে টাকাটা হয় এখানে আমি ওইটা আমার রিক্সা চালায় ইউনিভার্সিটি আসা যাওয়া খরচ প্লাস আব্বুর জন্য 100 টাকা আর আমার খাওয়ার জন্য 100 টাকা, টোটাল 250 টাকা দিয়ে আসা লাগে।
শুধু রিক্সাই চালান এখন নাকি অন্য কিছু করেন?
এখন শুধু রিক্সাই।
রিক্সা চালিয়ে আপনার নিজের খরচ, বাড়িতেও টাকা পাঠান এবং পড়াশোনা আপনি করেন,
এখন এভাবেই চলতেছে, জানি না কতদিন চলবে এভাবে।
কোন ইয়ার চলছে বা কোন সেমিস্টার চলছে?
ফার্স্ট ইয়ার, ফার্স্ট সেমিস্টার।
ফার্স্ট সেমিস্টার চলছে?
ফার্স্ট ইয়ার, ফার্স্ট সেমিস্টার।
আমি আপনার এই সেমিস্টার ফি আসে কোথা থেকে?
এই সেমিস্টার ফিটা আমার কাছে কিছু টাকা ছিল, ওই যে ওই টাকাটা থেকে দিয়ে দিছি।
আচ্ছা,
আর
ওখানে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানে যে আপনি রিক্সা চালিয়ে এসব কাজ করেন?
না, এখানে এখনো জানাইনি ওনাদেরকে, কেউ জানে না ওটা।
ওকে, ফিউচার প্ল্যান কি, ভবিষ্যৎ পরিকল্পনা কি?
আসলে আমার ছোটবেলা থেকে ইচ্ছে হচ্ছে আমি জার্নালিজম নিয়ে পড়ব, সাংবাদিকতা আমার অনেক একটা ফেভারিট।
কিন্তু সেটা তো হলো না আপনার?
সেটা আর হলো না, তো প্ল্যান হচ্ছে দেখি ইংলিশ অনার্সটা করে জার্নালিজম থেকে মাস্টার্সটা করার চিন্তা ভাবনা আছে।
এটা একটা গল্প, একটা ফাইটিং ফিগার, ও কিছুই হয়নি সেই অর্থে বলা যেতে পারে যে এখন পর্যন্ত সফলতার ঝুলিতে ওর তেমন কিছুই নেই, কিন্তু একটা বিষয়ে ও অবশ্যই সফল, সেটা হচ্ছে ও গিভ আপ করেনি, ছেড়ে দেয়নি, হাল ছাড়েনি। এই হাল না ছাড়া মানুষগুলোই জীবনে একটা না একটা জায়গায় গিয়ে দাঁড়াতে পারে। আমরা শুধু একটা কথাই বলতে চেয়েছি, এখানে অনেকেরই লেখাপড়ার অনেক সুযোগ থাকে, অনেক বাবা মারই অঢেল পয়সা থাকে, তারা চাইলেই সন্তানকে অনেক সুন্দর করে পড়াশোনা করাতে পারেন এবং সন্তান তার নিজের পড়াশোনার আগ্রহ থাকে না এবং তার ভবিষ্যৎটাকে নষ্ট করে। আবার এরকমও সন্তান আমরা দেখি যেখানে বাবা মার কোনো পয়সা নেই কিন্তু নিজে রিক্সা চালিয়ে হলেও পড়াশোনার চেষ্টা করে। এই যে পৃথিবীতে অদ্ভুত রকমের যে ইম্ব্যালেন্স, সেই ইম্ব্যালেন্সের মধ্য দিয়ে কিছু কিছু মানুষকে সমাজ কিংবা দেশ কিংবা রাষ্ট্র মনে রাখে, বিকজ দে আর ইউনিক অ্যান্ড দে ডিড সামথিং অর দে উইল ডু সামথিং যেটা পুরো সমাজকে, কমিউনিটিকে, দেশকে, রাষ্ট্রকে এবং ইভেন কখনো দুনিয়াকে অনেক বড় গিফট দিতে পারে, অনেক বড় গিফট হয়ে তাদের কন্ট্রিবিউশন আসতে পারে। তো আমরা শুধু দোয়া করতে পারি এই ছেলেটার জন্য ইনিশিয়ালি, যে ও অনার্স মাস্টার্সটা কমপ্লিট করুক, নিজের জায়গাটা নিজের পায়ে দাঁড়াক, আর সৃষ্টিকর্তা তো ওপরে আছেনই। আমরা শেষ করতে চাই আজকের ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 একটা কথাই বলে, জীবনে আপনি যে অবস্থায় থাকেন না কেন, যেভাবেই থাকেন না কেন, আগামীকাল আপনার জন্য কি অপেক্ষা করছে আপনি জানেন না। থিঙ্ক পজিটিভ এবং সৃষ্টিকর্তা সবসময় আপনার সহায় আছেন, এটা ভাবুন, দেখবেন দুনিয়াটা অনেক বেশি সুন্দর হয়ে গেছে। অনেক ভালো থাকুন, আজকের মতো শুভরাত্রি।
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।
যদি কেউ কথা না কয়, ওরে ওরে ও ভাগা কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও ভাগা সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দল রে, ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দল রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি আলো না ধরে, ওরে ওরে ও ভাগা আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রানলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জল রে, আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জল রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার,
এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.com.